This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে, রাত 11:20 হচ্ছে সময়, আমি আরজি কিবরিয়া চলে এসেছি, আপনারা সবাই শুনতে শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলতে চাই, যিনি হ্যালো 8920 শুনে তার জীবনে একটা পজিটিভ চেঞ্জ এনেছেন। প্রথমে আমরা ফোন কলটি শুনব এবং তারপর পর শাকিলের কাছ থেকে আমরা তার সম্পর্কে জানব।
আমার নাম মোহাম্মদ মিঠান শেখ। আমি আমার জীবনে অনেক কষ্ট হয়েছে, আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি এবং অনেক সমাধান করেছি। আমার আব্বা আম্মাকে গল্প শোনার পর থেকে আমি আমার আম্মাকে অনেক অনেক ভালোবাসি, তাই আমি কিবরিয়া ভাইকে ধন্যবাদ জানাই এবং শাকিল ভাইকে ধন্যবাদ জানাই।
তো আমরা একটু জানতে চাই মিঠুন, যে আপনার জীবনে আসলে কি ঘটেছিল, কি করতেন আপনি?
আমি একটা মেয়েকে লাভ করতাম, ফোনে কথা বলতাম, আমার আম্মা দেশে বলতে আমাকে অনেক গালি গালাজ করত, কিন্তু আমি আমার বলে আমার আম্মাকে অনেক গালি গালাজ মানে ভাঙস আমার নিজের
তার মানে যেটা আমরা বুঝতে পারছি আপনার কথাতে, যে আপনি একটা মেয়েকে ভালোবাসতেন কিন্তু এখানে আপনার বাবা মা আপনাকে আসলে বলতো যে এই কাজ করো না, কিন্তু আপনি আসলে তাদের কথা মানতে চাইতেন না এবং সেই কারণে আপনি যেটা বলছিলেন যে বাবা মার সাথে অনেক গালিগালাজ করতেন, খারাপ আচরণ করতেন, আপনার নিজের জামা কাপড় ছেঁড়াছিঁড়ি করতেন, একই সাথে ভাঙচুরও আপনি করতেন, তাই তো এই কাজগুলো আপনি করতেন? আচ্ছা, তো এরপরে আপনি আসলে আমাদের হ্যাব্রিক নেন টু দিরোর কোন গল্পটা শুনে আপনার জীবনে পরিবর্তন এনেছেন?
তারামিয়ার গল্প শুনে পড়তে চাই আমি, আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে।
আচ্ছা, তারামিয়ার গল্প। হ্যাঁ, তারামিয়ার গল্প আমাদের শ্রোতা অবশ্যই জানে যে 108তম পর্বে আসলে তারামিয়া এসেছিল এবং এই মানুষটা আসলে সারা জীবনে অনেক বেশি সৎ থেকেছে এবং একই সাথে সে তার বাবা মায়ের প্রতি অনেক বেশি অনুগত ছিল এবং বাবা মায়ের বাধ্য ছিল এবং সে শেষ জীবনে আসলে সে অনেক বেশি সফলতা পেয়েছে। তো এই তারামিয়ার গল্প শুনেই আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন, তাই তো? আচ্ছা, এখন কি আপনার বাবা মার সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করেন, কোনো খারাপ আচরণ করেন?
না, এখন আমি আমার বাবা মাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, বাবা মার কথা মতো চলি।
আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, যেই মেয়েটার প্রতি আপনার আসলে অনেক বেশি ঝোঁক ছিল, সেই মেয়েটার প্রতি এখনো কি আপনার সেই ঝোঁকটা রয়েছে?
না,
যেহেতু বাবা মা অপছন্দ করেন সেই কারণে আপনি আসলে ওই পথে এখন আর এগোচ্ছেন না, তাই তো? তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের হ্যালো 8920 শুনে আপনি আপনার জীবনে পরিবর্তন এনেছেন, আপনি আপনার পিতামাতার সাথে অনেক বেশি খারাপ আচরণ করতেন, এখন আপনি সেটা আর করছেন না। তো আপনাকে অনেক ধন্যবাদ হ্যালো 8920 পক্ষ থেকে এবং একই সাথে এবিসি রেডিও পরিবারের পক্ষ থেকে, আপনি অনেক বেশি ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ শাকিল এবং এই বন্ধুটিকে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনার জীবনেও এরকম কোন পজিটিভ পরিবর্তন এসেছে কিংবা কাউকে আপনি পজিটিভ পরিবর্তনে উদ্বুদ্ধ করেছেন বা শুনেছেন, তাহলে আপনি আমাদেরকে জানাতে পারেন। হ্যালো 8920 তে এসে যদি আপনি আপনার জীবনের গল্প উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। দুটো নাম্বার রয়েছে, 9115668, আমি আবারও বলছি 9115668, এটা সেই পুরনো নাম্বার, 02 যোগ করে নেবেন মুঠোফোন থেকে ফোন করলে এবং এখানে ফোন করার পরে যে নির্দেশনা দেয়া আছে সেটা শুনে, ভালো করে শুনে তারপর আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর একটি নতুন নাম্বার যোগ হয়েছে, 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করার পরে আপনি এক চাপবেন, এক চাপলে আপনি দেখবেন যে হ্যালো 8920 সম্পর্কে ওখানে অনেক কথা বলা আছে এবং কিভাবে আপনার এখানে কথাগুলো রেকর্ড করতে হবে সেটা বলা আছে, সেটা শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। এই অর্থে যে আপনার জীবনের খুব টাচি পয়েন্ট, মানে যে বিষয়টা নিয়ে আপনি আসলে কথা বলতে চান হ্যালো 8920 তে, সে বিষয়টা সংক্ষিপ্ত করে 2-3 মিনিটে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ফেসবুক হচ্ছে আমাদের হ্যালো 8920 হার্ট, আমরা হৃদয় বলতে পারি, কারণ এই একটা মাত্র মাধ্যম এখন পর্যন্ত রেডিও জগতে, ইভেন আমি বলতে পারি যে সারা মিডিয়া ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে একজন বন্ধু কি বলছে রেডিও নিয়ে কিংবা অনুষ্ঠান নিয়ে সেটা আরেকজন বন্ধু দেখতে পারে। হ্যাঁ, সুতরাং সেই জায়গাটি থেকে আমি মনে করি যে ফেসবুক হচ্ছে অদ্ভুত সুন্দর একটা মাধ্যম যেখানে সবারই আসা উচিত, কারণ আজকে যার জীবনের গল্প আমি প্রচার করতে যাচ্ছি সেই জীবনের গল্প শুনে যদি কেউ কোনো কিছু মন্তব্য করতে চান, কিছু বলতে চান, একই পাশাপাশি আপনি তার মন্তব্যেও কিছু না কিছু বলতে পারবেন, যেটা আমার হামেশাই সবসময় হয়ে থাকে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ হ্যালো 8920। আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আজীবনের জন্য হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন, অনেক কথা বলেছি, এ পর্যায়ে আমি আমার অতিথির সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু প্রথমে বলবেন?
আমার নাম শেখ রুবেল।
হ্যালো 8920 তো আপনি শোনেন?
জি।
আচ্ছা, হ্যালো 8920-র কিছু বেসিক নিয়ম আছে, আপনি সেটাও নিশ্চয়ই জানেন। আপনার বয়সটা কত এই মুহূর্তে?
26।
ফাইন। আপনি বর্তমানে থাকছেন কোথায়?
আলটিমেটলি আমি সিঙ্গাপুরে।
আপনি সিঙ্গাপুরে থাকেন, তার মানে আমরা বলতে পারি আপনি একজন প্রবাসী বাঙালি। এবং আপনি এখন থাকছেন কোথায়?
এখন বর্তমানে আমার বাড়িতে বাসায় আছি।
বাড়িটা কোথায়?
মুন্সিগঞ্জ।
মুন্সিগঞ্জে থাকছেন। প্রিয় শ্রোতা, আজকে আমরা একজন প্রবাসী বাঙালিকে এখানে পেয়েছি যার জীবনের গল্প এখানে উপস্থাপন করা হবে। কিছুদিন আগে আমি টেক্সাস থেকে একটা ফোন পেয়েছিলাম, একজন আমেরিকান, মানে উনিও একজন প্রবাসী বাঙালি, যিনি তার জীবনের গল্প এখানে বলতে চান। আমি সেই বন্ধুটিকে জানি না, এই এপিসোডটি আপনার শোনা হবে কিনা। আমি ফোনটা পেয়েছি, আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, কিন্তু আসলে ব্যাটে বলে হয়ে উঠছে না। ফোনের মাধ্যমেও যদি জীবনের গল্পটা আপনার উপস্থাপন করা সম্ভব হয়, তবুও আমি চেষ্টা করব আপনার জীবনের গল্পটা এখানে উপস্থাপন করবার। আর আপনি যদি এর মধ্যে বাংলাদেশে চলে এসে থাকেন, বিশেষ করে প্রবাসী বাঙালি যারা আছেন দেশের বাইরে, সেসব বন্ধুদেরকে আমরা বলতে চাই আপনারা ফোন করার কোনো দরকার নাই, আপনারা সরাসরি আমাদের এবিসি অফিসে চলে আসবেন এবং আমরা আমাদের কাজের ফাঁকে সময় বের করব, আপনাদের কথা আমরা শুনব। আপনাদেরকে আমরা স্পেশালি প্রেফারেন্স দিতে চাই আমাদের হ্যালো 8920-তে আপনাদের জীবনের গল্প প্রচার করবার জন্য। ওকে, চলুন ভাই আমরা শুরু করতে চাই। কোথা থেকে শুরু করবেন?
বাল্যকাল,
একদম আরামসে বলেন। হ্যাঁ, এই হ্যালো 8920 হচ্ছে আপনার সবচেয়ে কাছের বন্ধু এই মুহূর্তে, আপনি যেভাবে কথা বলতে পছন্দ করেন আপনি সেভাবে বলেন, শুরু করুন।
আমার যখন 1.5 বছর বয়স তখন আমার আব্বা মারা যায়।
আচ্ছা।
আমি পরিবারের সবার ছোট, আমরা 5 ভাই 1 বোন। 1.5 বছর বয়সে আমার আব্বা মারা যাওয়ার পর সংসারটা খুবই, আর্থিক অবস্থার দিকে খুবই দুর্বল ছিল।
কি করতেন আপনার বাবা?
আমার বাবা ছিলেন বাবুর্চি।
আচ্ছা।
তো আমাদের সংসারে সেই সমস্ত খুব টানাটানি ছিল, তা নানার বাড়ি থেকে অনেক সাহায্য করতো, আমার মামা অনেক সাহায্য করত। তো আমার স্কুল লাইফটা খুব কষ্টে জীবনযাপন করা হয়েছিল। দেখা যেত যে আমি স্কুলে গেছি, মাঝে মাঝে দেখা যায় আমার পকেট এক টাকাও থাকতো না।
জি।
আমাদের ওখানে আসতে নৌকার প্রয়োজন হয়, তো ওখান থেকে আসতে তো অনেক সমস্যা।
তো
নৌকার ভাড়া নাই, কিভাবে যাবো? বন্ধু বান্ধব আছে, তাছাড়া মেয়ে
স্কুলে যেতে,
হাই স্কুলে যখন পড়তাম তখন মেয়ে ফ্রেন্ড আছে কতগুলা, ওরা দেখা যায় নিজের একটা প্রেস্টিজের ব্যাপার, ওদের সামনে যদি ভাড়া চায় নৌকাওয়ালা, ভাড়া কিভাবে দেবো?
ভাড়া না দিতে পারেন তাহলে একটা প্রেস্টিজ। কোন ক্লাসের কথা বলছেন এটা?
যখন আমি ক্লাস 8-9-9-10-এ পড়ি।
8-9-এ পড়ছেন, ওকে।
তখন আমি ওদের সামনে যেতাম না, ওরা জিজ্ঞেস করতো তুই যাবি না, আমি বলতাম যে না, একটু কাজ আছে বাজারে,
তারপর স্কুলে যাবো।
তারপরে যাবো, আসার সময় তো আমার ভাই দেখা যায় নৌকা দনের সময় পার করে দিত, আর যাওয়ার সময় তো আর ভাই তো এত দূর আসা সম্ভব না। আর তখন তো মোবাইল ফোন ছিল না,
মানে নৌকা কি আপনাদেরও ছিল? একটা
নৌকা আমাদের ছিল, কিন্তু সেই নৌকাটা কি পারিবারিক কাজে ব্যবহার করা হতো,
মানে আলটিমেটলি এখানে পারিবারিক কাজে ব্যবহার করার সুযোগ ছিল।
আর আমাদের বাজার থেকে বাড়ির ডিস্টেন্সটা অনেক।
আচ্ছা।
তো ওরা সবাই যখন চলে যেত, যখন নাকি অন্ধকার হয়ে যেত, তখন আমি নিজের পেনটা খুলে দেখা যায় পেন এবং বই একসাথে বেঁধে তারপরে
শতাব্দীতে নদীতে,
ওই সময় এরকম
এটাকে মানে স্কুল ছুটি হওয়ার পরে,
স্কুল ছুটি হওয়ার পরে যখন
সন্ধ্যা হয়ে যেত 5টার পরে সাধারণত, বুঝতে পেরেছি।
এভাবে আমার স্কুল লাইফটা কেটেছে। তো এক পর্যায়ে যখন নাকি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, তারপরে যখন নাকি ইন্টারে চলে গেলাম, তখন একটু আর্থিক অবস্থা ভালো হয়েছে, ভাইরা বাইরে চলে গেছে। ইন্টার পাস করার পরে দেখা যায় যে আর পড়াশোনা বা পারিবারিক একটা চাপ, পরিবারে হাল ধরতে হবে, যার কারণে আমি প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুত হলাম,
প্ল্যান করছি।
অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হই, তখন আমাদের বাড়িতে একটা গাবি ছিল, সেই গাবিটা বিক্রি করে আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হই।
মানে ট্রেনিং সেন্টারের খোঁজটা পেলেন কিভাবে আপনি?
আমার এক চাচাতো ভাই আছে, ওর ভাই আরো দুটা সিঙ্গাপুর থাকে, ও ট্রেনিং সেন্টারে লোক ভর্তি করায়।
আচ্ছা।
2009 সালের কথা।
2009 সালে, ওকে, ট্রেনিং সেন্টারে ভর্তি হলেন।
ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে ওখানে আমি প্রায় 1 বছর ট্রেনিং দিছি, জীবনে কখনো কাজ করিনি, পড়াশোনার মধ্যে ছিলাম। আমার অনেক পরিশ্রম হতো, যে সবাই কাজ করতো কিন্তু আমি কাজ করতে পারতাম না। যখন রাত 12টা বাজে সবাই ঘুমায় যেত, আমি ছাদের উপরে গিয়ে একা একা কান্না করতাম, আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার কাছে তো শক্তি আছে, সবাই পারে, আমি কেন পারি না? সবাই ঘুমাইতো কিন্তু আমি ঘুমাইতাম না। তো এক পর্যায়ে দেখা যায় আমার কাজও অনেক স্পিড হয়ে গেছে।
কি কাজ ছিল এটা?
আমার কনস্ট্রাকশনের, এটা মেটালের কাজ, যে আপনারা দেখেন না বিল্ডিং এর যে বিভিন্ন স্ল্যাব,
স্ল্যাব
যখন মেকিং করে রিবার দিয়ে,
ওকে,
রড দিয়ে মেকিং করার পর নিচে যে আপনার ইয়া ঠেকনা দেয়, রুফগুলো দেওয়ার পরে মেটাল বসানো হয় না, সেই মেটালের কাজটা আমি করছি।
ওকে।
যেগুলোর একটা একটা বেড়ার ওজন প্রায় 80 কেজি, যারা হয়তো বা কাজগুলো করছে তারা বলতে পারবে, নিজে দু হাত দা তুলতে হয়, এবং একটা সেনুর ওজন হচ্ছে 2 কিলো, 2টা ইউক্লিপের ওজন প্রায় 1 কিলো, এগুলো একসাথে নিয়ে উঠে তারপর ক্লিপ লাগাইতে হয় বা সেনু দিয়ে বাড়িয়া বাইরে লাগাইতে হয়।
মাই গুডনেস,
মানে অনেক পরিশ্রম, মানে
ইন্টারমিডিয়েটে পড়ুয়া একটা ছেলের বয়স তখন 16-18 বছর, এবং বুঝতেই পারছেন এমন একটি পরিবারে বড় হচ্ছে সে, যার খাদ্যের পুষ্টিমান কিরকম হতে পারে, কারণ নিদারুণ দৈন্য অবস্থা। এবং সেই ছেলেটিকে এই কাজটি করার জন্য ভয়াবহ রকমের চেষ্টা করতে হচ্ছে, মানে ভবিষ্যৎ পাল্টানোর জন্য। ওকে যাই, তারপর
তারপর আমি ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার পরে যখন নাকি আমার ফাইনাল পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষা পাশ করলাম।
ইন্টারমিডিয়েট পাশ করলেন আপনি?
না, আমি যে সিঙ্গাপুরে
সিঙ্গাপুরের ব্যাপারে যে এক্সামের কথা বলছিলেন আপনি, এখানে ভোকেশনাল ট্রেনিং এর যে এক্সাম, ওকে আচ্ছা,
তারপর পাশ করার পর সিঙ্গাপুরে যাওয়ার জন্য আইপি আসলো, ভিসা আসলো, সিঙ্গাপুর চলে গেলাম। চলে যাওয়ার
আপনার নিজের কত টাকা লেগেছিল সিঙ্গাপুর যেতে?
5.5 লাখ টাকা।
5.5 লাখ টাকা আপনি কিভাবে ম্যানেজ করলেন?
এগুলো আমার ভাইরা দিয়েছে, কারণ আমার ভাইরা সৌদি আরব থাকে। তার আমার আপা, আমার আপাকে আমি স্যালুট জানাই, উনি আমার জন্য অনেক কিছু ত্যাগ ছিল। আমার আপা কিন্তু খুব দারিদ্র, আমার দুলাভাই গৃহস্থালি করে, কিন্তু উনার জমানো টাকা দিয়ে আমাদের দু ভাইকে বিদেশ পাঠাইছে।
আপনার 5.5 লাখ টাকা আপনার ভাই বোনরা মিলে কোনোভাবে ম্যানেজ করে দিল এবং আপনি সিঙ্গাপুরের দিকে যাত্রা শুরু করলেন। তারপর
যেদিন আমার ফ্লাইট, আমি তো কখনো বিমানে উঠি নাই বা বিমান দেখতে কিরকম বা এমনি দেখছি আকাশ দিয়ে উড়ে যেতে দেখছি। চলে যাওয়া আমার কাছ থেকে বিদায় নিলাম, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন এয়ারপোর্টে আমার ভাই আমাকে পৌঁছে দেওয়ার জন্য, আমার ভাইও ছিল আমার সাথে, সো আমার ভাই যখন, আমি যখন যাই, আমার মা চোখের পানি আমার বুকের মধ্যে জড়াই দিয়ে বলছিল, বাবা তুই সবার ছোট, তুই চলে যেতেছস। আমার মা আমাকে ভীষণ ভালোবাসে, আসলে প্রত্যেক মায় প্রত্যেক সন্তানকে ভালোবাসে। তো আমার মা আমার বুকে জড়ে অনেক কান্না করছে, আমি শুধু আমার মাকে সান্ত্বনা দিয়েছি। মানে এয়ারপোর্টের ভিতরে যখন ইমিগ্রেশন ক্লাসের ভিতরে ঢুকে, তখন সেই সময় একটা ফিলিংস আসে, তখন মনে হয় যে জাতীয় সঙ্গীতের কথা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে এই এখানে যে একটা ফিলিংস, যে অনুভূতি, চোখের পানি, আমার মনে হয় না এরকম কোন মানুষ, যারা ঘুরতে যাবে তাদের নাম বলতে পারি না, যারা কাজে যাবে কাজ করার জন্য, চোখের পানি কেউ আটকে রাখতে পারবে। তখন আমার ভাইয়ের চোখের পানি ঝরঝরায় ঝরতেছিল এবং আমার চোখের পানি ঝরঝরায় ঝরতেছিল। আমাকে যতক্ষণ পর্যন্ত দেখা গেছে আমার ভাই ততক্ষণ পর্যন্ত তাকায় রয়েছে আমার দিকে এবং হাত দিয়ে ইশারা দিছে। তারপর যখন বিমানে উঠলাম, বিমানে ওঠার পরে তখন তো একটা অন্যরকম ফিলিংস আসে, কারণ আমি জীবনে কখনই বিমানে উঠি নাই, তখন একটা ভয় ভয় লাগছিল। তারপর দেখা যায় যখন সিঙ্গাপুর বিমানটা ল্যান্ড করে, তখন সবাই একটা চিৎকার, মানে একটা হুল্লা দিয়ে উঠলো, এই সিঙ্গাপুর চলে আসে। যখন নাকি বলছে লেডিস এন্ড জেন্টলম্যান, যে ওয়েলকাম টু সিঙ্গাপুর, কারণ এত দিনের সাধনা, আমার মতো এরকম অনেক আছে যারা ট্রেনিং দিয়ে দেখতেছি। যখন সিঙ্গাপুর ইমিগ্রেশন পার হয়ে যখন আমি গেছি, তখন আমার কাছে একটা স্বপ্নের জগতের মতো মনে হয়েছে, অন্যরকম একটা, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সিঙ্গাপুরটা আসলে কি এত সুন্দর, অত্যাধুনিক ব্যবস্থা, কল্পনা করতে পারিনি যে জীবনে এরকম জায়গার মতো এসে পৌঁছাব। তারপর যখন নাকি আমরা ইমিগ্রেশন পার হলাম, তখন আমরা মানে আমাদের এজেন্টের জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে এজেন্টের গাড়ি আসলো, গাড়িতে আসে তার নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে গেল আর কি, নিয়ে যাবো। যখন নাকি আমরা গাড়িতে, আমরা চারজন ছিলাম একসাথে, তো আমরা দেখলাম যখন হাইওয়ে রুট বা সিঙ্গাপুরের গাছ চারদিকে শুধু সারি সারি ফুল গাছ, মানে অন্যরকম একটা ফিলিংস, কোথায় আসলাম, মানে মনের মধ্যে হাজার দুঃখের মাঝে একটা সুখ মানে লুকিয়েছিল, মানে হাসি হাসি লাগছে। তারপরে যখন আমাদের বাসায় দিয়ে আসলো, আমরা আসলে কি আমাদের কোনো বাসা ছিল না, আমরা যেখানে কাজ করতাম সেখানে আমাদের বাসা ছিল, সেটা ছিল কনস্ট্রাকশন সাইট, একটা ফ্যাক্টরি হইতেছিল, তখন এই ফ্যাক্টরির মধ্যে আমরা ছিলাম। রুমটা ছিল খুবই নোংরা, বাইরের পরিবেশটা এত সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা এত নোংরা, সেখানে যা ভাষায় প্রকাশ করার মতো না। বৃষ্টি হইলে পানি জমা যেত, কিন্তু সিঙ্গাপুরে বাইরে চাকচিক্য, কিন্তু ভিতরে যারা ওয়ার্কার, যারা কাজ করে দেশে, তারাই বলতে পারবে যে সিঙ্গাপুরে কতটা কষ্ট। এইখানে আমি ভোর 5টা বাজে উঠতাম, খাবার মেকিং টেকিং প্যাকিং করে করার পরে তারপরে লরির জন্য অপেক্ষা করতাম, লরি আসতো,
লরি
কাজের সেটে যেতাম 6:30 বাজে, সেফটি মিটিং এর পর 8টা বাজে কাজ স্টার্ট করতাম। 8টা বাজার মধ্যে এর মধ্যে ব্রেক হইতো শুধু 12টা বাজে, এর মধ্যে কফি টাইম কিছু টাইম দিত না,
টানা চার ঘন্টা কাজ।
তাও কাজ করতাম আমি রিভারের রটের কাজ, ওখানে গিয়ে কাজ পাই না, রটের কাজ করছি। 32 মিলি রট আমার প্রতিদিন ক্যারি করতে হতো
কাঁধে করে,
32 মিলি রট, আমরা দুজন, একজন এ মাথা একজন ও মাথা, এরকম করে আমার কাঁধে কহর পড়ে গেছে লোক, মানে রড টানতে টানতে শুধু চোখের পানি ফেলাইতে পারতাম আর কোনো কিছু বলা নেই, কারণ 5 লক্ষ 5.5 লক্ষ টাকা ব্যয় করে আছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা গরিব। অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার ভাইদের টাকা, আমি ঋণ পরিশোধ না করে কি আমি দেশে চলে যেতে পারি নাকি? তো অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করো। 1 বছর ছিলাম ওই কোম্পানিটায়, 1 বছর থাকো, তারপর মাঝে মাঝে দেখা যেত যে ফুল ম্যানেজার সাইন কাটতে কেটে দিত, 8 ঘন্টা 10 ঘন্টা কোর্সি কাজ, 2 ঘন্টা মাইনাস করে দিত, কেটে দিত।
ওখানে আপনাদের পেমেন্ট সিস্টেম কি ছিল?
পেমেন্ট সিস্টেম আমাদের স্যালারি সিস্টেম ছিল,
মান্থলি স্যালারি আর
না আমাদের বেসিক, মানে দৈনিক আপনি যা কাজ করবেন
সেটার উপরে। কিভাবে পেমেন্ট হতো শুনি একটু, কত টাকা পেতেন প্রতিদিন?
প্রতিদিন 18 টাকা ছিল বেসিক, 8টা তো 5টা, এর মধ্যে 2 ঘন্টা যদি মাঝে মাঝে ওভার টাইম দিত তাহলে হতো 2 ঘন্টা ওভার টাইমে।
একদিন কাজ করে বাংলাদেশি টাকা কত টাকা রোজগার করতেন?
1800-1600 টাকা মতো হতো।
তার মানে মাস শেষে আপনার কত টাকা রোজগার হতো?
মাস শেষে দেখা যায় ওভার টাইম ভালো হলে কোনো মাসে 45-50 এরকম
45-50 আপনার রোজগার হতো নাকি খেয়ে দিয়ে থাকতো?
খেয়ে দিয়ে দেখা যায় 30-35 থাকতো,
30-35 থাকতো, 30-35 আপনি দেশে পাঠিয়ে দিতেন,
দেশে পাঠিয়ে দিতেন।
এইরকম ভোর 5টা থেকে শুরু করে রাত 8-10 পর্যন্ত জব করে এই অবস্থা,
এই অবস্থা কন্টিনিউ, কোনোদিন অফ দেওয়া যাবে না। রবিবার পর্যন্ত ওখানে, রবিবার হলিডে, রবিবার পর্যন্ত অফ দেওয়া যাবে না। যদি কাজ না করো তাহলে 20 টাকা করে কাটা নিবে।
ওকে,
যার জন্য আমরা বাধ্য হইতাম কাজ করার জন্য। তো পরবর্তীতে যখন অনেক কষ্ট করে এক বছর কোম্পানিটা থাকার পরে অর্ধেক টাকা বাড়িতে দিচ্ছি, কারণ এত টাকা দেওয়া কিভাবে সম্ভব? 30,000 টাকা মানে আমি 5.5 লাখ টাকা এক বছর কত আসে? অর্ধেক টাকার মতো দেওয়ার পর আমি রিটার্ন ব্যাক করি, আবার
বাড়িতে চলে আসি,
বাড়িতে চলে আসি। পরবর্তীতে আবার যাই, আবার যাওয়ার পরে যখন নাকি এক বছর বয়স, সেই সময় হঠাৎ একদিন আমি 10টার ডিউটি করে আসছি। আসার পরে আমি প্রতিদিন বাড়িতে কথা বলি, আম্মার সাথে কথা বলি, আত্মীয় স্বজনদের সাথে কথা বলি। তো আমি রং নাম্বারে ভুলবশত কল ডায়াল করে ফেলছি।
তো আমি বাংলাদেশে,
হ্যাঁ বাংলাদেশে, আসসালামু আলাইকুম, আমি সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি মজা করে কথা বলতেছি, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, বান্ধবী, ওর সাথে, ওর বিয়ে হয়ে গেছে, ওর সাথে মাঝে মাঝে আমি মজা করে কথা বলতাম, কি অবস্থা এসব জিজ্ঞাসা। তার মধ্যে কি রে ভুলে গেছিস কি না, আসলে কি ভুলে গেছিস, আমার কথা মনে নাই তোর? তখন উনি বলতেছে, আপনি কে, কোথায় ফোন করছেন? আমি কই, এটা ঢাকা না? ক না, এটা ঢাকা না, এটা কক্সবাজার। কক্সবাজার, কক্সবাজার কোথায়? কক্সবাজার খাগড়াছড়ি। তো এই কথা বলার পরে বই পুস্তকে কক্সবাজারের নাম অনেক শুনছি, কিন্তু জীবনে তো যাই নাই কক্সবাজার। তা আমার মনে একটা আবেগ ছিল, কক্সবাজার তো খুব সুন্দর দেখতে, সমুদ্র সৈকত, তাই না? বলতেছে হ্যাঁ। তা আমার বলতেছে, আপনি কোথায় থেকে বলতেছেন? আমি বলছি আমি সিঙ্গাপুর থেকে বলতেছি। ক, তাহলে আপনি বোধহয় ভুল নাম্বার ডায়াল করছেন। আমি কে, হ্যাঁ আপা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল নাম্বার হয়তো ডায়াল করছি।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিতে চাই। এই ভুল নাম্বারটা জীবনে কতটা সঠিক হয়ে এসছে কিংবা এই ভুল নাম্বারের আসলে কোনো ভূমিকা আছে কিনা সেটা আমরা মাত্র 3 মিনিট বিজ্ঞাপন বিরতির পরেই আমরা জানতে পারব। আজকে আমরা স্পেশালি আপনাদেরকে বলছি, এই প্রথম হ্যালো ইট 920-তে আমরা একজন প্রবাসী বাঙালিকে নিয়ে এসেছি, যিনি সিঙ্গাপুরে থাকেন মূলত, তার জীবনের যে গল্প সেটা এখানে উপস্থাপিত হচ্ছে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই বন্ধুটিকে দেখার জন্য, তার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুকে, আমাদের হ্যালো ইট 920 একমাত্র ফেসবুক পেজ, এটাকে আপনার খুঁজতে হবে ভাবে www.facebook.com/hello8920 hello8920। এই পেজটি আছে আরজে কিবরিয়া নামে। সুতরাং হ্যালো ইট 920 নামে ফেসবুকে যতগুলো পেজ আছে প্রত্যেকটি পেজই হচ্ছে ফেক পেজ, শুধুমাত্র এই পেজটি হচ্ছে হলো আমাদের হ্যালো ইট 920 পেজ। এই পেজে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি 3 মিনিট পর। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে আমার সঙ্গে রয়েছে রুবেল, যিনি মূলত সিঙ্গাপুরের একজন প্রবাসী বাঙালি, তিনি তার জীবনের গল্প এখানে বলার জন্য এসেছেন এবং তার কাছে আমরা ফিরে যেতে চাই। আর আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 hello8920। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, কারণ লাইক দেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো ইট 920 মেম্বার। হ্যাঁ রুবেল, তারপর কি হলো?
তারপর এক পর্যায়ে ওনার সাথে খুব একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, যে উনি আমাকে ছোট ভাই ডাকলো আর আমি ওনাকে বড় আপু ডাকলাম। তো তারপর বড় আপু যখন ডাকছো তখন আমায় বলতেছি, তাহলে তো তুমি আমার আজকে থেকে ভাই হয়ে গেলা, তা তুমি আমার ছোট ভাই, তো মাঝে মাঝে আমাকে ফোন করো, ঠিক আছে, আপুর খবর টবর নিও। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যখন ফ্রি হব আপনাকে তো ফোন দেবো, আর আপনি যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাকে মিস কল দিবেন। তারপর এক পর্যায়ে উনি আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলেন।
নামটা কি জানতে পারলেন মেয়েটার?
না না,
তখন আপনি নামটা জানতে পারেননি, শুধু নাম্বারটা সেভ করে রাখলেন এবং আপনি তাকে কি বলতেন? বড় আপু করে কথা বলতেন,
বড় আপু বলে।
ওকে ফাইন। তারপর
তারপর দুদিন যাওয়ার পর আরেকদিন মিস কল দিছে, তার একদিন এরকম রাত্রবেলা ঠিক ওই সময় মিস কল দিছে।
ওকে,
তাকে আমি সাথে সাথে ব্যাক করছি, সালাম দিছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া ভালো আছো? আমি হ্যাঁ ভালো আছি। কথা বলতে বলতে সে আমাকে বলতে জিজ্ঞেস করলো ফ্যামিলি হিস্টোরি সম্পর্কে, তোমার ভাই বোন কেউ জন কি আসবে বিষয়। তখন আমি বললাম যে আমরা 5 ভাই 1 বোন, আমি সবার ছোট, আমি সিঙ্গাপুর প্রবাসী, আমার আর সব ভাইয়েরা সৌদি আরব থাকে, ওনারা, আমি সিঙ্গাপুরে আছি। তারপর ওনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে বলল যে আমার 2 মেয়ে 2 ছেলে, বড় মেয়ে কক্সবাজার মহিলা কলেজ BSS পড়তেছে, ইন্টার কমপ্লিট করছে, আর ছোট মেয়েটা ক্লাস 10 পড়ে, এবং ওই ছেলেটাও আরেকটা ছেলে ক্লাস 10, আরেকটা ছেলে আছে ক্লাস 6 পড়ে। আমি বলছি যে আপু আপনার মেয়েদের নাম কি? আস্তে আস্তে জিজ্ঞেস করছে, তখন বলছে যে এক মেয়ের নাম সেলিনা রহমান সুইটি, ওকে সুইটি নামে ডাকে, আরেকজনের নাম বিউটি, আর একটা ছেলের নাম রানা, বড় ছেলেটার নাম রানা, যেটা আমার ক্লাস টেনে পড়ে। তো পরবর্তীতে আমাকে আরো জিজ্ঞেস করলো যে
পার্সোনাল ডিটেইল গুলো,
সিঙ্গাপুরে কি করো, কি জব করো। তখন আমি বললাম যে আমি সিঙ্গাপুরে একটা কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমি জব করি এখানে।
তো মানে যা করতেন সেটাই বলেছেন, কোনো মিথ্যা বলেন
না? তখন উনি আমাকে বললো যে অত তো ভালোই। তো আমার বিভিন্ন কথা সে জিজ্ঞেস করছে, স্যালারি সম্বন্ধে জিজ্ঞেস করছে। তো আমি বলছি যে এরকম আমার 50,000 টাকা স্যালারি, 60,000 টাকা স্যালারি হয়। বলছে যে আচ্ছা আপু, আমি কি আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? এক পর্যায়ে আমি হঠাৎ করে
বুঝলাম, মেয়েটার বয়স কত ছিল?
21। তারপর বলতেছে যে সমস্যা নেই, কথা বলবার সমস্যা নেই, না না এখনই কথা বলো। তো উনি হাসতে হাসতে তখন আর মেয়ে তারপরে দিছে ওই যে সুইটির কাছে দিছে।
মেয়েটার নাম ছিল ছুটি,
সুইটি, আঙ্কেল বললেন সেটা কি ভুলে গেছেন? তো আপনি আমাকে আঙ্কেল বলছেন, আমি আপনাকে কি বলতে পারি বলেন? সেই ক্ষেত্রে কি আপনাকে আপু বললে কি মানায়? অবশ্যই আন্টি বলতেন।
ওর মাকে তো আপনি বড় আপু বলে ডাকেন।
তখন বলছে যে সে আমায় বলতেছে যে না, আপনাকে আমি আঙ্কেল ডাকছি, যেহেতু আপনি আমার মাকে আপু ডাকছেন,
রাইট?
হ্যাঁ, সেই হিসাবে আমি আপনাকে আঙ্কেল ডাকছি। তো আমিও আপনাকে সেই হিসাবে আন্টি ডাকছি। তখন এক পর্যায়ে ওই হেসে দিছে, হেসে দিয়ে বলছে যে আসলে আঙ্কেল আপনি খুব চালাক। আমি বলতেছি যেটা চালাক না, স্বাভাবিক মানুষ, এটা জেনারেলি নলেজ, যে কোনো লোকে বলবে। ও আমাকে নাম করলো যে আমার নাম সেলিনা রহমান সুইটি, কোন কলেজে কি কি পড়াশোনা কত দূর, উপলজ ইন্টার কমপ্লিট করছি, বিএসএস পড়তেছি কক্সবাজার মহিলা কলেজ। তখন আমায় আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি? আমি বললাম যে আমি ইন্টার কমপ্লিট করে সিঙ্গাপুরে চলে আসছি। কত সালে ইন্টার কমপ্লিট করছেন? আমি বললাম 2009। উপদয় ইন্টার কমপ্লিট করছে 8। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে দুজনের সাথে মানে খুব অন্যরকম, ও আমাকে জিজ্ঞেস করলো যে আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছে? আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলি মেম্বার আসবে বিশেষ, দেখলাম ওর মার সাথে A to Z সবকিছু মিল আছে। ওর প্রথম যখন আমাকে কথা বলছে সেই সময় থেকে আমার কণ্ঠটা ভালো লেগে গেছিল।
মানে আপনার কণ্ঠ ভালো লেগেছে তার?
তার আমার কণ্ঠটা ভালো লেগেছে এবং ওর কণ্ঠটা আমার খুব ভালো লাগছিল।
ওরও কণ্ঠ আপনার ভালো লেগেছে?
খুব মিষ্টি কণ্ঠ, মোবাইলে মানে খুব সুইট করে কথা বলতো। যখন আমি সকালবেলা ডিউটিতে যাব, ওঠার পরে সারা দিন কাজের সাইটে শুধু এই কথাগুলো আমি যাপনা করছি, মেয়েটার কণ্ঠটা আমার মনে হচ্ছে যে ওর কণ্ঠটা বারবার আমার কানে এসে বাজতেছে। আমার বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে কিরে তোর আজকে মন মানসিকতা অন্যরকম লাগতেছে, তোর আজকে খুশি খুশি লাগতেছে। তখন আমি বলতাম যে না, আজকে খুশি খুশি লাগতেছে না, কিন্তু একটা বিষয় আছে, একটা মেয়ের সাথে গত রাতে কথা বলছি। তাই নাকি, প্রেম করবি নাকি? ওরা বলতেছে না, না বেটা এমনিতে মেয়ের মাকে ডাকছি আপা, আর মেয়ের কি প্রেমের সাথে কি প্রেম করা যাবে? তো মেয়ে তো আমার সেই হিসাবে ভাগ্নি হয়ে যায়, কিভাবে প্রেম করি? তখন বলে কি রং নাম্বার? আমার বন্ধুরা বলছে রং নাম্বার। আমি হ্যাঁ রং নাম্বার, কার বেটা? এইভাবেই তো প্রেম শুরু হয়। তখন আমি বলেছি না, এই মেয়েটার সাথে প্রেম করা যাবে নাকি? মেয়েটার কণ্ঠটা খুব সুইট, ওদের বললাম এর জন্য তুই কাজে অন্য মনস্কতা করতেছ, মেয়েটা ভাবতেছস, আচ্ছা আজকে রাত্রি গিয়ে বাসায় গিয়ে আমাদের সামনে ফোন দিবি। তারপর যখন আমি কাজ শেষ সবাই বাসায় ফিরে আসলাম, যে 10টার দিকে, 9টার দিকে, 10টার দিকে, 9:30 আমরা মানে কাজ 10টা, কিন্তু 9:30 আমরা কাজটা শেষ করে চলে আসি, আধা ঘন্টা আগে চলে আসি, তাতে গোসল টোসল করা যায়। তারপরে কি বন্ধুরা সবাই বসলো, আমি ফোন দিলাম, লাউড স্পিকার দিয়ে দিলাম। তখন ফোন দিছি, ফোন দেওয়ার পরে সালাম আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? আমি হ্যাঁ। তারপর বললাম যে আপা আজকে তো আপনার সাথে ডাইরেক্ট বলতেছি, আপনার সাথে কথা বলার জন্য ফোন দিই নাই, আজকে সুইটি আন্টির সাথে কথা বলবো, কারণ আমার বন্ধুরা তার সাথে কথা বলতেছে। তো আসলে ওর মা আম্মু আমাকে এমনি খুব ভালো জানতো, বাবা ওর কাছেও আমার অনেক প্রশংসা করছে। তো পরবর্তী সমস্যা নাই, নাও কথা বলো। তারপর কাছে দিছে সালাম দিছে, বললাম ওয়ালাইকুম আসসালাম, ওই আগের মতোই আঙ্কেল, আঙ্কেল বলেই সালাম দিছে। তখন আমি বলছি আচ্ছা তুমি আমাকে আঙ্কেল বলো, আমাকে আঙ্কেলের মতো মনে হয় তোমার বয়স? শুনে আমার বয়স মাত্র 24 বছর, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো, এটা কি করে সম্ভব হয়? এইটা কি কাইটা ছিঁড়ে কিছু করা যায় না? কয় দেখেন আপনি আমার মাকে আপা ডাকছেন, এখন আমি আপনাকে কিভাবে ভাইয়া ডাকি বলেন? আপনি যদি আমার মাকে আন্টি ডাকতেন তাহলে আজকে আমি আপনাকে ভাইয়া ডাকতাম। আমি কই দেখো আমারও আঙ্কেলের বয়স না, আর তোমারও আন্টি শোনার বয়স না, সুতরাং আমাদের মাঝে এখানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে দিতেছে, আমি চাই না এই ডিস্টেন্সটা থাক। তো বলতেছে তো আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা দুজনে ফ্রেন্ড হতে চাই। আমার বন্ধুরা শুনতেছে, আমার বন্ধুরা ওরা আমার বলে দিতেছে কিভাবে কথা গুছায় গুছায় বলতে হবে। তো এক পরিবর্তীতে আমার বন্ধুরা বলতেছে ওদের কথাগুলো রিপিট করে বলতেছি। তখন আমি তো কখনো প্রেম বা করিনি, যার কারণে ওরা বলতো সেগুলো আমি রিপিট করে বলতাম। তো পরবর্তীতে ও আমাকে বলতেছে তাহলে কি করবেন, আমি আমরা দুজন কি বন্ধু হতে পারি না? কই বন্ধু, বন্ধু হওয়াটা কি এতই সহজ? আমি কই বন্ধু হওয়াটা সহজ না, আবার অনেক সময় কঠিন, আবার অনেক সময় সহজ হয়ে যায়। কই কিরকম? আমি কই দেখেন এই যে আপনার সাথে দুদিনের সম্পর্কে আজকে আপনি আমার সাথে কথা বলতেছেন, কালকে আপনার সাথে কথা বলছি, আজকে তো আপনি আমার সাথে কথা নাও বলতে চাইতে পারতেন।
ওকে,
আজকে কেন আমার সাথে কথা বলতে? আপনার আম্মু এক ডাকা মাত্র দেরি আপনি চলে আসলেন তাড়াতাড়ি, এবং সেলফোনটা ধরে হ্যালো বলে হাসি দিয়ে একটা সালাম দিলেন। অবশ্যই কালকে আমার ভয়েসটা আপনার ভালো লাগছিল, আমার কথাগুলো ভালো লাগছিল, যার কারণে আজকে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন। আপনি কিভাবে জানলেন? আমি বলতেছি মাঝে মাঝে এরকমটা হয়, যেরকম আজকে আমার আপনার সাথে কথা বলার জন্য দিনের বেলা আমি শুধু আপনার কথাই ভাবছি, আপনার ভয়েসটা শোনার পর থেকে। সো ঠিক তেমনিতে আপনি বোধ আমাকে ভাবছেন, ঠিক কিনা বলেন, সত্যি করে বলবেন। তখন ও বলতেছে হ্যাঁ আমিও ভাবছি।
ওকে,
সো আমরা কি করতে পারি এখন? আমাকে বলতেছি, তখন হাসতে হাসতে বলতেছে যে কি করা যায় বলেন। আমি আজকের পর থেকে আর আঙ্কেল ডাকবেন না, তাহলে আপনিও আন্টি ডাকবেন না। আমি বলতেছি ঠিক আছে আন্টি ডাকবো না। তো আমাকে বলতে
এগুলো কি ওর মার পাশেই বসে থেকে হচ্ছে নাকি মা জানতো না এই ব্যাপারগুলো?
আর মার পাশে,
মার পাশে বসে,
মার পাশে বসে।
তো মা বুঝতে পারছে না যে মেয়ে আন্টি
ছিল? অ্যাকচুয়ালি ওর মা পাশে ছিল কিনা এটা আমি কনফার্ম না।
মানে আপনি এটা কনফার্ম না?
আসলে ওর মা সামনে ছিল না, ফাঁকে গিয়ে কথা বলছে। ওর মা রান্না নিয়ে ব্যস্ত থাকতো বা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতো।
বুঝতে পেরেছি। তারপর
তো পরবর্তীতে যখন নাকি একথা বলবো তাহলে কি করা যায়? আমি বলতেছি তাহলে আজকে থেকে আপনি আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড বললাম না, শুধু বন্ধু, যদি কখনো বেস্ট ফ্রেন্ড হয় তখন বেস্ট ফ্রেন্ড বলবেন। আজকে থেকে তাহলে আমরা দুজনে বন্ধুত্ব হলাম, পাক্কা? বলেছে হ্যাঁ পাক্কা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে রাখি, অন্য একদিন কথা হবে। আচ্ছা আরেকটা কথা ভুলে গেলাম, তো তোমার সেলফোন নাম্বারটা কি আমার দেওয়া উচিত না? এখন তো তুমি আমার বন্ধু হয়ে গেলা, আমি তুই আপনার থেকে তুমি বলে ফেলেছি। তখন আমি বললাম সো সরি, আমি আপনার থেকে তুমি বলে ফেলাইলাম। কই সমস্যা নাই, বন্ধুত্ব তুমিরই হয়, তুমি তুই যে কোনো ভাবে রাখতে পারেন, এটাই তো বন্ধুত্বের নিয়ম। তার পরবর্তীতে ও আমাকে সেলফোন নাম্বারটা দিল,
দিল তারপর
নাম্বারটা দেওয়ার পরে তখন আমি নাম্বারটা সেলফোনে সেভ করে রাখলাম।
আচ্ছা,
ওর নাম দিয়ে সেভ করে রাখলাম। তখন আমার একটা প্ল্যান ছিল, আমি আবার সিসিমপুর দেখতাম অনুষ্ঠান, সিসিমপুর অনুষ্ঠান দেখতাম, টুকটুকি ওর হালুম, তারপর ইকরি আমার খুব ফেভারেট, তারপর টম অ্যান্ড জেরি, এই সমস্ত আমি কিছু দেখতাম। তো আমি প্রথমে ওর কণ্ঠটা শুনে আমি বলছি যে ওর নামটা দিব টুকটুকি।
আচ্ছা,
তো আমি ওর নামটা টুকটুকি দিয়ে সেভ করলাম, এই থেকে শুরু হলো ওকে ডাকা টুকটুকি।
আচ্ছা ওকে,
তো আজকে তারপর আজকে আমি বললাম যে আজকের মতো এখানে রাখি, আল্লাহ হাফেজ। তো বললো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি বললাম যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার কথা মাথায় রাখবেন।
বুঝতে পেরেছি। ওকে, তারপর
পরবর্তীতে আমি রেখে দিলাম, রেখে যাওয়ার পরে আমার বন্ধুরা বললো দোস্ত প্রেম তো হয়ে গেছে। আমি কি করছে এই কথা, কি প্রেম হয়ে তুলি? কই না মেয়ে তোর জন্য পাগল, দেখো তো মেয়ের কথাবার্তার স্টাইল কি, তুই বন্ধু অফার করলি সাথে রাজি হয়ে গেল। আমি বলি না রে এমনিতে হয়তো বা ই হয়েছে। কই না মেয়ে তোর সাথে প্রেম করবো দোস্ত, মেয়েটা বোধ হয় ভালোই, কণ্ঠশীলা বনলে ভালো, তুই মেয়েটা রাজি হয়ে যা। কই দেখ জীবনে তো কার সাথে প্রেম করস নেই, একটা প্রেম কর, প্রেম করে বিয়ে করে ফেলাবি, বিয়ের সাথে করতেই হবে।
এসব ব্যাপারে সবসময় বন্ধুরা উৎসাহই দিয়ে থাকে। ইনফ্যাক্ট
সেই সময় পরবর্তী রেখে দিলাম, তারপর আমরা চলে আসলাম রুমে। তো সারা রাত্র আমার ঘুম আসতেছে না, আমি এপিট অপিট করতেছি আসলে কি মেয়েটা আমার সাথে প্রেম করবে, ওকে কি আমি সত্যি ভালোবাসি, বা ওর কণ্ঠ শুনে আমার এরকম লাগতেছে কেন, বা আমি আজকে ঘুমাইতে পারতেছি না কেন। তখন আমি মনে মনে বলতেছি আল্লাহ যদি সত্যি সত্যি মেয়েটা ভালো হয় তবে ওর সাথে আমার তুমি সম্পর্ক করাই দিও, এবং কি শুধু সম্পর্ক না ওর সাথে তো আমার বিয়ে হয়।
মানে এই পরিমাণ চিন্তা করে ফেলেছেন আপনি?
যখন আমি ফজরে
মেয়েটাকে আপনি দেখেননি, জানেন না, শোনেন না, এরকম একটা চিন্তা,
হ্যাঁ
খুবই স্বাভাবিক। ওকে, তারপর
আমি ফজরের নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মনে বললাম আল্লাহ অপরিচিত একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, যদি সত্যি সত্যি মেয়েটা ভালো হয় তবে ওর সাথে আমার যাতে বিয়ে হয়, ওর সাথে যাতে আমার মিল হয়, একবারের জন্য হলো যাতে আমার সাথে ওর সাথে মিল হয়।
আচ্ছা,
তারপরের দিনকার ডিউটিতে চলে গেলাম, সারাদিন কাজের সাথে এনে হাসা হাসি, সুপারভাইজার আসলে সুপারভাইজার কাছে বলে ভাই জানে তো
করতেছে,
সাইট ম্যানেজার আসলে বলে ইংলিশে ও সাইট ম্যানেজার কাছে বলতেছে না রুবেল ইজ লাভার বয়, সুপারভাইজার বলে কি ভাইয়া নতুন প্রেম শুরু হয়েছে তা আমাদের মিষ্টি খাওয়াও। আমাকে কি বলেন ভাইয়া, একটা মেয়ের সাথে কথা বললে কি প্রেম হয়ে যায়? কয় না সবাই তো বলতেছে প্রেম করতেছে, তাহলে চালায় যাও, দেখা যাও কত দূর হয়। দেখা যায় কাজের দিকে আমার মন মানসিকতা মানে বলতে গেলে নাই, একটা কাজ করতে বললে মানে কিরকম যেন আমার লাগতো, অন্য মন মানসিকতা, আগে এরকমটা কখনই হয় না। তো ওদিন কাজ শেষ করে যাও তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, বন্ধুরা আগেই মানে পাক সাকিরা রেডি, আগে রেডি হয়ে গেছে। কই ফোন দিতে হবো না ওই সময়? মেয়ের নাম্বারে ফোন দে, মেয়ের নাম্বার তো দিছে। আমি দাঁড়া মেয়েটা ব্যস্ত থাকতে পারে, পড়াশোনা করতে পারে, কয় না দূর বেটা প্রেমের ক্ষেত্রে পড়াশোনা কোনো ব্যাপার হইল নাকি, প্রেমের জন্য কত কিছু করে। আমার এক বন্ধু বলতেছে যে আমার বউ প্রেমের জন্য জানিস সারা রাত তো জায়গা থাকতো আমার জন্য, আমার মোবাইল কলের জন্য। দেখ তুই কল দিতেছিস মেয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। আমি কই সত্যি, তুই দেখ না এক রিংই কল ধরবো, সত্যি সত্যি যখন রিং দিছি রিং দেওয়া মারতো দিদি হ্যালো সালাম আলাইকুম ভালো আছেন, ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন হ্যাঁ, আজকে আপনি আজকে যে আপনি বললেন ফার্স্টে বলে ফেলেন আজকে যে আপনি বললেন, আমি কই আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একবারে তো আর সবকিছু হয় না। তো পরবর্তীতে ও আমাকে বললো যে কি কি দিয়ে খাওয়া দাওয়া করছেন, আমি বললাম যে আজকে গরুর মাংস পাকাইছি, আপনাকে নিজে পাক করেন, আমাকে হ্যাঁ আমি নিজে পাক করি, আমি খুব ভালো পাক করতে পারি। কো যাক আপনার সাথে যার বিয়ে হবে সে তো তাহলে খুব সুখী, কারণ তার পাক করতে হবে না, আর মহিলারা তো পাক জিনিসটার খুব ভয় মনে করে, তা আপনি রান্না বান্না করতে পারেন। আমি বলতেছি না আমি শুধু রান্না বান্না না, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি আয়রন করা সবকিছু আমি সবকিছু পারি, কারণ আমি ছোটবেলা থেকে নিজের কাপড় চোপড় নিজে ধুই, স্কুলের ড্রেস হোক আমার আম্মাকে কখনো বলতাম না, কারণ আম্মা খুব বয়স্ক মানুষ, আর আমার জামা কাপড় আমি নিজে আয়রন করতাম। সো নিজের জামা কাপড়টা নিজে ধুলে পরিষ্কার হয় বেশি, কারণ কলারের কোন ভিতরে দাগটা ভরছে আপনি বলতে পারেন যে আপনার দাগটা কোথায়। তাই কথা বলার পরে হ্যাঁ এটা কথাটা ঠিক বলছেন, অন্যের উপর ডিপেন্ড করা ঠিক না যে কোনো বিষয়। তখন ও আমায় বললো যে তাহলে কি খাওয়া দাওয়া হয়েছে, আমাকে হ্যাঁ ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে, আপনি খাওয়া দাওয়া করছেন, কয় না আমি খাওয়া দাওয়া করি নাই করবো। পর্যায়ে কথা বলতে বলতে যখন নাকি ওকে আরো আমি বলতেছি যে তো ইন্টার কমপ্লিট করছেন, হাই স্কুল জীবন গেছে, এখন কলেজ জীবন শেষ হয়েছে, এখন প্লাস ভার্সিটিতে পড়তেছেন, সো কারোর সাথে প্রেম টেম করছেন কিনা, মানে এরকম জিজ্ঞেস করতেছি। আমার বন্ধুরা আসলে উৎসাহ দিয়ে বলতে শিখাই দিতে
জিজ্ঞেস কর একবার জিজ্ঞেস কর ওকে।
তখন ও বলতেছে যে না এরকম কাউকে পাইনি, বা আমিও বেশি একটাই না, ফ্যামিলির প্রেশারে থাকি সবসময়, বাইরে সচরাচর বাইরে হতে পারি না, মহিলা কলেজে পড়ি, ছেলেদের সাথে তো মেশার কোনো কথাই না, আর আমার ওরকম পছন্দের কোনো ছেলেও নাই। তো পরবর্তী তুই আমায় জিজ্ঞেস করতেছে আপনি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা, না আমারও এরকম হয়ে উঠে নাই, আমিও এরকম ফ্যামিলির প্রেশারে ছিলাম এক পর্যায়ে, আর আমিও ওই সময় প্রেম কারোর সাথে করি নাই, কারণ প্রেম করার সময়টাই ছিল না। তা আমি আমার আসলে কোনো মেয়েকে পছন্দ তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়েকে বলি নাই যে তুমি তুমি খুব সুন্দর বা আপনি দেখতে খুব সুন্দর, এই কথাটা পর্যন্ত কোনো মেয়েকে বলি নাই। তখন ওই শুনে হাইসা দিল, তো সত্যি বলতেছেন আমি কি আমার কথা শুনে কি মিথ্যা হইতে মনে হইতেছে, কয় না মিথ্যা বলবেন কিসের জন্য, অপরিচিত মানুষের সাথে কি কেউ মিথ্যা বলে নাকি। তখন ও বলতেছে, তখন আমি বললাম যে তাহলে তো বুঝতেই পারছেন অবশ্যই, হ্যাঁ বুঝতে পারছি শুনে খুব ভালো লাগলো। আমি বলছি যে আপনার আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, কারণ আপনি আমার মতোই ফ্যামিলি প্রেশারে ছিলেন, আমি মনে মনে এরকম কাউকেই খুঁজতেছিলাম। তো এই কথা বলার পরে বলতেছে যে কি এরকম কাউকে খুঁজতেছিলেন, মানে আমি কই না মানে এরকম বন্ধু খুঁজতেছিলাম যে এরকম একটা ভালো বন্ধু পেলে হয়তো বন্ধুত্ব করবো, যাক আপনার সাথে মিলে গেল।
ওকে আমরা প্রিয়শ্রোতা আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমরা জানি দিস ইজ এ ভেরি সুইট মোমেন্ট, বাট সুইট থেকে সাওয়ার হবে হয়তো এক সময়, এবং সাওয়ার থেকে সেটা কতটুকু আবার সুইটে ফিরে আসে সেটাই এখন প্রশ্নের বিষয়। যাই হোক আমরা আসলে কোনো কিছু নেগেটিভ অ্যাজিউম করতে চাই না, লেট ইট বি কন্টিনিউড, কি হয় না হয় আমরা একটু বিরতির পরে ফিরে এসে জানি। আজকে যে ছেলেটির জীবনের গল্প আমরা এখানে উদ্ধার করছি সে প্রবাসী বাঙালি, সিঙ্গাপুরে থাকে সে, এবং সে মূলত ছুটিতে বেড়াতে এসে আমাদের হ্যালোইন 920 তে তার জীবনের গল্প বলতে এসছে। একটু শুনি, পুরোটুকুই আমরা শুনবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর এই বন্ধুটিকে দেখার জন্য হোক বা কোনো কমেন্টস করার জন্য হোক বা ওর সঙ্গে যোগাযোগ করার জন্য হোক, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে এখানে জয়েন করে কমেন্টস করে আপনারা কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন, ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় পুরস্কার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। সঙ্গে রয়েছে আমাদের বন্ধু রুবেল, যে কিনা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসছে ছুটিতে বা কোনো কাজে, এবং সেই সময় তার জীবনের গল্প বলার জন্য এখানে এসছে। শেহরতে আমরা বারবারই বলছি, রুবেল হচ্ছে একজন প্রবাসী বাঙালি। এই প্রথম কোন প্রবাসী বাঙালির জীবনের গল্প আজকে আমরা হ্যালো ইট 920 তে প্রচার করছি। সেই অর্থে আমরা বলতে পারি, ইটস রিয়েলি নাইস, উই ফিল প্রাউড ফর দিস স্টোরি। ওকে, ওর কাছে ফিরবো, তবে তার আগে আপনাকে একটু বলি, আপনি যদি আপনার জীবনের গল্প হ্যালো ইট 920 তে এসে বলতে চান লাখো মানুষের কাছে, হয়তো কিছুই করতে পারবো না আপনার জন্য, কিন্তু আপনাকে একটু বেটার ফিল দিতে পারবো যে না, আপনার জীবনের গল্প লাখ লাখ মানুষের কানে পৌঁছে গেছে, এবং শুধু তাই না, এই জীবনের গল্প সারাটা জীবন এবিসির আর্কাইভে থেকে যাবে। অর্থাৎ আমরা হয়তো একদিন হারিয়ে যাব, আপনি হয়তো একদিন হারিয়ে যাবেন, কিন্তু এবিসির আর্কাইভে আপনার জীবনের গল্প সারাটা জীবন থেকে যাবে, এবং এই গল্পটি মানুষ হয়তো 100 বছর পরে হলেও আপনার জীবনের গল্প শুনতে পারবে। এটা কিন্তু একটা অসাধারণ পাওয়া। সেই জায়গাটা থেকে আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প আপনি হ্যালো ইট 920 তে এসে বলবেন, এবং সেটা সত্যি সত্যি মানুষকে কিছু না কিছু শেখাতে পারবে ইন এ পজিটিভ সেন্স, আপনি আমাদের এখানে আসতে পারেন। ফোন করতে হবে দুটো নাম্বার, একটা হচ্ছে 9115668, আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলে আপনার কথাগুলো রেকর্ড করবেন, যে গল্পগুলো আপনি বলতে চান আপনার জীবনের গল্পে, খুব সারাংশটুকু, হ্যাঁ, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন। আর আরও একটি নাম্বার আছে আমাদের, 09613892892। আরো একবার বলি, 09613892892। এখানে ফোন করার পরে যে নিয়ম বা নির্দেশনার কথা বলা আছে ফোনে, সেটা অনুসরণ করে আপনি আপনার কাজটি করবেন, আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। ফেসবুকে যারা চলে এসছেন এবং তাদেরকে সবাইকে বলবো যে দেখুন, আপনি যে আচরণটা করছেন সেটা আপনার পার্সোনালিটিকে ফোকাস করে, সুতরাং এখানে যারা মেয়ে বন্ধুরা কমেন্টস করছেন তাদের প্রতি আপনি খুব ভালো আচরণ করবেন, একই সাথে কেউ কাউকে গালমন্দ করে না, সবাই সবার প্রতি একটা সহানুভূতি বজায় রেখে সুন্দরভাবে থাকতে হবে। যারা অশালীন আচরণ করবেন তাদের প্রতি আমরা অত্যন্ত দুঃখিত হয়ে তাদেরকে ব্যান করে দিই পেজটি থেকে, সুতরাং আমরা আপনাকে কখনোই ব্যান করতে চাই না, আমরা চাই আপনি নিয়মিত অ্যাক্টিভ থাকেন এই পেজটিতে, সুতরাং সেটা মনে করে আপনি আপনার আচরণ শালীনভাবে করার চেষ্টা করবেন, এটা আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফাইন, ফিরছি আমরা। তারপর আপনি কোনো না কোনো ভাবে বলেই ফেলেছেন যে আমি তো এরকম একটা মেয়ে খুঁজছিলাম, তাই না? মেয়েটার নাম ছিল
সুইটি,
সুইটিকে। হ্যাঁ, তারপর
তারপর এক পর্যায়ে ওকে আমি আর আমি আজ জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার কি কি সবচেয়ে বেশি পছন্দের জিনিস, না আপনি আগে বলেন আপনার কি কি বেশি পছন্দ। আমি কই না, আমি আগে প্রশ্ন করছি, আগে উত্তর দাও। তো আমায় বললো যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সিসিমপুর, হালুমকে আমার বেশি পছন্দ হয়।
এটা আপনি বলছেন
না,
ও বলছে। ওকে,
টুকটুকি এবং ইকরি এদেরকে আমার পছন্দ খুব।
ওকে,
তাই নাকি? বলতেছে হ্যাঁ। আর কি? আর টম এন্ড জেরি। আর কি কি পছন্দ? ও বলতেছে যে খাদ্যের দিক দিয়ে আমার সবচেয়ে প্রিয় মাছ ইলিশ, বড় মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না, আর এমনি সবজির মধ্যে পুঁই শাক, পটল, বিভিন্ন কিছু বলতেছে, ফুলকপি, বাঁধাকপি। তারপর এক পর্যায়ে আমি বললাম যে আচ্ছা আপনার দুটো পছন্দের সাথে আমার একদম মিলে গেছে। তো বলতেছে কি? সিসিমপুর আর একটা হচ্ছে টম এন্ড জেরি। এবং আমার বলতেছে তো সিসিমপুরের মধ্যে আপনার সবচেয়ে বেশি ফেভারিট কে? আমি কই টুকটুকি। টুকটুকি দেখে আমার খুব বেশি ভালো লাগে। ও আমায় বলতেছে তাই নাকি? ও বলতেছে আমার পছন্দ হালুম। আমি বলতেছি তাই নাকি? আপনার নামটা কিন্তু আমি টুকটুকি দিয়ে সেভ করছি। কি বললেন, আমি কি টুকটুকির মতো ছোট নাকি? না, কিন্তু আমি আপনার নামটা টুকটুকি দিয়ে সেভ করছি, কারণ টুকটুকি আমার ভীষণ পছন্দ। টুকটুকি যদি ওরকম হতো না, তাহলে টুকটুকিকে আমি বিয়ে করে ফেলতাম।
বুঝতে পেরেছি, টুকটুকির উপর দিয়ে সবকিছু মেরে দিচ্ছেন।
তার পরবর্তীতে ও বলতেছে যে হালুমকে আমার ভীষণ পছন্দ, হালুম যদি মানুষ হতো আমি ওকে বিয়ে করে ফেলতাম। তো এক পর্যায়ে বলতেছে যেহেতু আপনি আমার নামটা টুকটুকি দিয়ে সেভ করছেন, তাহলে আপনার নামটা আমি হালুম দিয়ে সেভ করবো।
ততদিনে আপনার বড় আপু কোথায় গেল? মানে ওর মার সাথে কি কথাবার্তা হয়?
ওর মার সাথে ওর ইন্টুডেল কথাবার্তা বন্ধ হয়ে গেছে অলরেডি, এখন আর মার সাথে কথাবার্তা হয় না।
ওকে ওকে, ফাইন। তারপর
আজকে থেকে আপনার আমি হালুম বলে ডাকবো। আমি কোনো সমস্যা নাই, আমি আপনাকে টুকটুকি বলে ডাকবো। তো সুতরাং আজকে কি আমাদের কি আমাদের কি এখন কি শুধু বন্ধুত্ব থাকা যাবে? এখন যদি হালুম টুকটুকি দেয় সে উচিত। তখন ও বললো যে তাহলে কি? আমি বলি তাহলে বেস্ট ফ্রেন্ড। এত তাড়াতাড়ি বেস্ট ফ্রেন্ড হওয়া কি সম্ভব নাকি? আমি কই না, এই যে এখন হালুম টুকটুকিতে যেহেতু এসে পড়ছি, তো হালুম টুকটুকি তো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আজকে তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। ওই দিন এখানে রাখার পরে তো আমার বন্ধুরা সবাই হাসাহাসি করতেছে, দোস্ত দায়িত্ব মাইরা দিলি, প্রেম তো হয়ে গেল, আমাকে কি করবি, আমাকে কিছু খাওয়া আজকে? আমি কি ফ্রেন্ড তো হইছে, কালকা প্রেমের অফার, যাই হোক, তো কালকে তোরা থাকবি না। কই কেন তোরা কথা থাকলে থাকলে আমি মনের কথা খুললা বলতে পারি না, আমার মনের আবেগের থেকে যে কথাগুলো আছে সেগুলো বলতে পারি না। ঠিক আছে,
আপনি যখন কথাগুলো বলতেন চারপাশে ওরা
ঘিরে বসে থাকতো, শুধু শুনতো।
এটাকে বলে কঠোপনিষদে একটা কথা আছে, সেটা হচ্ছে কেউ ভোগ করছে কেউ উপভোগ করছে। মানে একটি গাছের ডালে দুটো পাখি, হ্যাঁ, এবং এক পাখি খাবার খাচ্ছে সে ভোগ করছে এবং আরেক পাখি সেটা দেখছে সে উপভোগ করছে। তো আমাদের এই প্রেমের গল্পের পরিস্থিতি হচ্ছে এখন এরকম যে একজন মানে হচ্ছে অ্যাক্টর, সে ভোগ করছে কোনো না কোনো ভাবে, আর বাকি সবাই চারপাশে ওটা নিয়ে মজা লুটছে, সে তারা উপভোগ করছে। যাই হোক আর কি, তারপর
আমি ওদের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক এসব নিয়ে আসলাম। ড্রিঙ্ক ড্রিঙ্ক করার পর সবাই রুমে চলে গেলাম, রুমে চলার পর ঘুমায় পড়ল ওরা, কিন্তু আমার তো ঘুম আসতেছে না। মানে আমার এরকম মনে হইতেছে যেন যে ওকে আমি হাজার বছর ধরে চিনি, ওকে কখনো দেখি নাই। কল্পনা করতেছি যে একটা মেয়েকে দেখি নাই তার প্রতি এত ইমোশনাল হয়ে গেল, না দেখে এরকম ইমোশনাল হওয়াটা মেয়েটাকে দেখা উচিত। আমার তো মনে হয় মেয়েটাকে আমি ভালোবাসা ফেলাইছি। আমি নিজে নিজে প্রশ্ন করতেছি এবং নিজে নিজে রাত্রে ভাবতেছি। তখন আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে না, এতটা ইমোশনাল ভাবে এত দূরত্ব আগানো যাবে না, নিজেকে একটু শক্ত করতে হবে। কারণ আগে মেয়ের মুভমেন্টটা জানতে হবে। যদি আমি ওকে অফার করি বা প্রপোজ করি বা অফার করা যদি নট অ্যাকসেপ্টেবল জানিয়ে দিল, শুধু বন্ধুত্বের মাঝে রাখলো, এতে আমি অপমানিত প্লাস আমার মন ভাঙ্গা হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা বলার আগে আমি আরো ওকে আরো ট্রাই করতে চাই যে ও আসলে কি আমাকে অরিজিনালি মন থেকে ভালোবাসে কিনা। তো রাত্রে এগুলা ভাবার পরে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ছি। প্রত্যেক দিনের মতোই আমি ফজরের নামাজ পড়ি, আজকেও নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ হয়তোবা তুমি আমার দোয়াটা কবুল করছো, মেয়েটা আমার প্রতি খুব হাসি সুলভ কথা বলে এবং ও হয়তো আমাকে মনে মনে লাইক করে বা আমাকে দেখে নেয়, আমি ওকে দেখি না। আল্লাহ যদি সত্যি ও ভালো মেয়ে থাকে এবং আমাকে ভালো মনে করে তাহলে আমাদের দুজনের জুটি তুমি মিলিয়ে দাও। দৈনিক এরকম সবাই আমার সাথে মানে যতদিন মানে ছিলাম আর কি সবাই আমাকে আর আমাকে সবাই বেশি ভালোবাসত। বসও খুব লাইক করত, আমার সবসময় বলতো যে ইয়াং ম্যান খুব ভালোবাসত বসে। বসে কইতো যে ঠিক আছে সেফটি অনুসারে কাজ করবা তুমি সবসময়, আর শুনতেছি নাকি তুমি বিয়ে করবে নাকি প্রেম টেম সবাই কোম্পানির সবাই বলতেছে। আমি বলেছি বস না এগুলো মিথ্যা কথা বলতেছে, ওরা আসলে স্যার আমার নামে বাড়িয়ে বলতেছে। কয় না সমস্যা নাই, ভালো প্রেম করা ভালো, কিন্তু প্রেমের মধ্যে বেড়া দিও, আবার প্রেমের মধ্যে কি বেড়া দিও না। আমি কই এটা না না স্যার আমি কি কখনো প্রেম পড়া কি আমাদের পক্ষে সম্ভব নাকি। তখন বলে না সমস্যা নাই, তারপর কাজ করে মনোযোগ দিয়ে। তো এক পর্যায়ে তারপরের দিন ওদের জন্য ফোন দিতেছি না, ওরা ঘুমাবে তারপরে ফোন দেবো। ওরা যখন ঘুমায় পড়ছে আমি সাদের উপরে গেছি, সাদের উপরে গিয়ে দেখি আরেকজন ওর বউর সাথে গল্প করতেছি। তো আমি কি ওর কথা বলি, ওর বউর সাথে গল্প বলতেছি, অনেকক্ষণ দাঁড়া রইলাম গেটের সামনে, কিছুতে গল্প ছাড়তেছে না। এরকম গল্প মানে পুরো হিস্টোরি মানে আমি শুনতেছি এখান থেকে, মানে বউর সাথে প্রেম করে বিয়ে করছে তো হ্যাঁ, এখন মানে পুরো ঝগড়া চলতেছে। তখন আমি এখানে বসে থাকলে ও তো ঘুমায় পারবো, তাহলে আমার কথার বারোটা বেজে যাবো। সাথে সাথে নিচে আসলাম, পাশে একটা গার্ডেন ছিল, গার্ডেনের মধ্যে বসে ফোন দিলাম। অলরেডি ও আমাকে তিনটা মিস কল দিয়ে দিছে, ওই সময় তিনটা মিস কল দিছে, ফোন দিছি রিং ধরে না, কাইটো দিছি রিং ধরে না, কি আমার ভুল বুঝলো নাকি। তো তিনবার রিং দেওয়ার পর ধরছে, আজকে সালাম টালাম কিছু নেই, আমি বলতেছি আসসালামু আলাইকুম, মরা কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম এরকম করে বলতেছে। আজকে কণ্ঠস্বরটা দেন কিরকম লাগতেছে, আপনাকে আমি কতগুলো মিস কল দিছি এবং ডাইরেক্ট কল দিছি, আপনি কেন রিসিভ করলেন না। আমি কই দেখা আমি কিভাবে রিসিভ করবো, আমার বন্ধুরা আমাকে বিরক্ত করতেছিল, ওরা ঘুমাইছে আর ছাদের উপরে গেছি, দেখি ওখানে আমার এক বন্ধু আর বউর সাথে গল্প করতেছে, সেই কি যুদ্ধ, তমুল যুদ্ধ। তারপর অনেক বুঝিয়ে টুঝিয়ে কয় না এরকম প্রেজেন্ট আর কখনো না হয়, বেস্ট ফ্রেন্ড ইয়ে তো বোঝে না, প্রত্যেক দিন আমার সাথে কথা বলতে হবে, কোন সমস্যা নেই। তখন আমায় বলতেছে যে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন, প্রতিদিন আমার আসলে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করতো, কি দিয়ে খাওয়া দাওয়া করছেন, কি আসে বিষয় সবকিছু জিজ্ঞেস করতো, বাড়িতে ফোন করছেন কিনা, আম্মার সাথে কথা বলছেন কিনা, এগুলো সব পার্ট বাই পার্ট আমায় জিজ্ঞেস করতো। তখন আমাকে বলতেছে যে আজকে তো আমি কিছু কথা বলার জন্য আসছি, আজকে আমার বন্ধুরা নেই, আজকে তোমার সাথে কিছু ইম্পর্টেন্টলি ইমোশনাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো কথা বলবো। কি বিষয় আমি কই শোনো, তারপর বলতেছি আমাকে তোমার কেমন লাগে, আপনাকে তো দেখি নাই, কথা শুনে কেমন লাগে, কথা শুনে তো মনে হয় আপনি একটা ভালো ছেলে, যদি কথা শুনে আমাকে মনে হয় ভালো ছেলে তো সেই দিক বিবেচনা করে এখন আমি যদি তোমাকে কোনো অফার করি কোনো বিষয়ে তুমি কি অ্যাকসেপ্ট করবে, কিরকম বিষয় যদি অ্যাকসেপ্ট করার মতো হয় তাহলে অ্যাকসেপ্ট করব। আমি কই দেখো ভালো লাগা ভালোবাসা এ দুইটা জিনিস ভিন্ন জিনিস। আজকে কিন্তু কথাগুলো আমার ফ্রেন্ডরা বলতেছে না, আজকে আমার নিজের ভাষায় বলতেছি, আজকে যা বলবো সম্পূর্ণ মনের কথা। কারণ গত দুটা রাত্র আমি তোমার জন্য ঘুমাতে পারিনি। ও বলতেছে আমিও ঘুমাতে পারিনি। আমি কি কেন তুমি ঘুমাতে পারেন জানি, ও বলতেছে জানি না তো। আমার বলতেছে আপনি কেন ঘুমাতে পারেননি? আমি বলতেছি আমি কেন ঘুমাইতে পারিনি, আমি শুধু তোমার কথা ভাবছি। এবং কি কাজে গেল, কাজ আমার মন বসে না, তার জন্য আজকে তোমাকে সবকিছু বলে দেব। কারণ তোমার সাথে আমার অল্প দিনের পরিচয়ের মধ্যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর তোমার প্রথম যেদিন আমি বয়স শুনছি সেদিন থেকে আমার তোমার ভালো লেগে গেছে, মাইরি বলতেছি। তখন ও কিছুটা চুপ করে শুনতেছে। আমি বলতে শুনতেছে, হ্যাঁ কথাগুলো শুনতেছি বলো। আমার তখন তুমি করে বলে ফেলাইছে যে কথাগুলো শুনতেছি বলো। তখন আমি হাসিয়া দিছি, আমার বলতেছে হাসলা কেন? তুমি বলছো। তখন বলছো ও সরি, আমাকে সরি বলার কিছু নেই, এখন যে তুমি বলছো এই তুমি সারা জীবন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তুমি কি বলতে চাও বলো। তখন আমি ওকে বললাম যে দেখো, ভালোবাসি মুখে বললেই ভালোবাসা হয় না, আর এক এক মানুষের মন এক এক রকম। তুমি আমাকে কেমন মনের মাঝে কল্পনা করছো আমি জানি না, আমি তোমাকে মনের মাঝে কেমন কল্পনা করছি তুমি জানো না। আজকে আমরা দুজনে এ বিষয়ে কথা বলব, যার যেরকম মন্তব্য সে সেরকম বলবে। যদি আমাদের সম্পর্কটা যদি তৈরি না হয়, কিন্তু আমাদের মাঝে বন্ধুত্বটা সারা জীবন থেকে যাবে, সারা জীবনের জন্য। তখন ও আমায় বলল হ্যাঁ বন্ধুত্ব অন্তর থাকবে। তখন ও আমায় জিজ্ঞেস করতেছে আপনি দেখতে কিরকম। আমি কই আমি লম্বায় 5'7" আছি, 7 ইঞ্চি একটু কম। তখন ও বলল যে স্বাস্থ্য কিরকম? স্বাস্থ্য মিডিয়াম, বেশি স্বাস্থ্য না। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনার গায়ের রং? আমি বললাম যে শ্যামবর্ণ, ফর্সা না বেশি, কালো না বেশি, শ্যামবর্ণ। তো এই কথা বলার পর ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি দেখতে কিরকম? ও বললো যে আমার গায়ের রং শ্যামবর্ণ, 5'4".
বুঝতে পেরেছি তার সম্পর্কে আপনারা। ও 5'4"? যাই হোক, 5'4" মানে অনেক লম্বা, ঠিক আছে। মানে বুঝতে পারছি দুজন দুজন সম্পর্কে জানছিলেন, ওই সময়টাতে ইমোশনাল কথাবার্তা বলছিলেন। তারপর
তখন আমি ওকে বললাম যে দেখেন আমি দেখো তোমাকে তো আমি এক পর্যায়ে আমি তোমার ভালোবাসা ফেলাইছি।
ওই রাতেই বলে দিলেন?
ওই রাতেই বলে দিচ্ছি আমি ভালোবাসা ফেলাইছি বোধ হয়। কহিলে কি বলতেছেন, দুদিনের কথায় মানুষ মানুষকে ভালোবাসতে পারে নাকি? আমি জানি না, সারা রাত্র আমি ঘুমাতে পারিনি তোমার জন্য, বিশ্বাস করো। তো ও বলতেছে না আপনি ভেবে চিনতে বলেন। আমি কই না আমি ভেবে চিনতে বলছি, আমি তোমাকে ভালোবাসা ফেলেছি অলরেডি, আমি তোমাকে দেখতে চাই। ও বলতেছে দেখতে চান? আমি বলছি যে দেখো তুমি যদি ভয় পাও আগে আমার ছবিটা তোমার একটা ইমেল নাম্বার দাও, আমার ছবিটা আগে তোমাকে পাঠাই, তারপরে তোমার ছবিটা পরবর্তীতে তোমার ছবিটা পাঠায়ও, আমাকে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার ছবিটা পাঠায়ও। বলতেছে আমি একটু ভাইবানি। তো কিছুক্ষণ এক মিনিট সময় নিল, এক মিনিট সময় পরে ঠিক আছে, ও বলতেছে ঠিক আছে আমি আমার ইমেল নাম্বারটা দিতেছি তোমারে, তো তুমি তোমার ছবিটা পাঠায় দিও, তা পরবর্তীতে তোমার ছবি দেখা মাত্র আমার আবার আমার ছবি পাঠায় দেবো। আমি ইমেল নাম্বারটা রাখলাম, রাখার পরে পরবর্তী দিন রবিবার তো ছুটির দিন, তা আমার ছবিটা আমি ওর কাছে পাঠাই দিই। পরবর্তীতে ও আমাকে বলছিল, প্রথমে বলছিল যে আমাকে যদি দুজন দুজন দেখি, দেখে পছন্দ হয় তারপরে আমাদের প্রেম ভালোবাসাটা যাওয়া উচিত। তো আমাকে দেখে সাথে সাথে ফোন দিছে যে আমার ছবিটা পাঠাইতেছে। আমি আমাকে কি পছন্দ হয়েছে বলে না, হাসতেছে হাসতেছে। আমি আমাকে পছন্দ হয় না, আমি তো দেখতে ভালো না, তুমি তো আমাকে পছন্দ করবা না আমি জানি, আমার ছবিটা পাঠাইতেছি আগে আমার ছবিটা দেখো তারপর আমার ডিসিশন জানাইতেছি, তারপর ওর ছবি পাঠাইছে। তা আমার বন্ধুরা সেদিন ছিল আমার সাথে, ওর ছবি পাঠাইছে, দেখে আমার কিন্তু ওর ছবি পছন্দ অ্যাকচুয়ালি বেশিটা হয় না।
ওকে আপনার তেমন একটা পছন্দ হয়নি
যেরকম মনে কল্পনা করছি সেরকমটা না।
ওর কি হয়েছে পছন্দ?
ওর পছন্দ হয়েছে।
আচ্ছা,
আমার বন্ধুরা বললাম দোস্ত যেরকম কল্পনা করছি এরকম তো পাইলাম না, তো কোথায় তো প্রেম করলাম। তো ওনারা কেছে তুই মেয়েটার চেহারা ফেস দেখছো, চোখগুলা দেখছস, তুই এই মেয়েটার সাথে দুদিন কথা বলছস, ই করছস, এখন যদি এই মেয়েটা তুই দশ দিস এই মেয়েটা তোর অভিশাপ দেবার, মেয়েটাকে দেখতে একেবারে খারাপ নাকি? আমাদের সবার পছন্দ তোর পছন্দ হয় না গেলে? আমি আমার পছন্দ হয়েছে কিন্তু আমি মনের মতো তো আমি যেরকমটা কল্পনা করছি ওরকমটা না। তো আমার বন্ধুদের বিষয়ে আর কি আমি বেশি আগ্রহ হয়েছি, ওরা আমাকে বেশি ইমোশনাল করছে। তো পরবর্তীতে কয় তুই জানাই দে মেয়ের পছন্দ করছো, নাহলে তোর সাথে আমি গাড়ি এরকমটা বলতেছে, কয় তুই রাত্রে ভাই বাজে কি তুই আর ভালোবাসোস কিনা, তুই সত্যি সত্যি আর ভালোবাসোস দেখিস। তো পরবর্তীতে আমি সাথে সাথে জানা হ্যাঁ তোমার আমার পছন্দ হয়েছে, তো বললো যে হ্যাঁ আমাকে তোমার পছন্দ হয়েছে।
মানে এটা আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে হলো, আপনার বন্ধুদের চাপাচাপিতে আপনি কাজটা করলেন।
হ্যাঁ,
ওকে।
রাতে যখন রুমে আসছি, রুমে এসে ভাবতেছি আসলেই করে আমি ভালোবাসি, দেখে নিজে নিজে চিন্তা করলাম না আসলে ওর প্রতি আমি ইমোশনাল, শুধু ওর ছবি দেখে না বা ওরই দেখে না, ওর প্রতি আমার অন্যরকম একটাই যে না আসলে আমার বন্ধুদের কথাটা ঠিক বলছো, ওর আমি ভালোবাসি, আর ভালোবাসা সৌন্দর্য দিয়ে হয় না। তো এক পর্যায়ে এরকম প্রত্যেক দিনে ওর সাথে আমার কথা হতো, এরকম কোন রাত্রি নাই ওর সাথে আমি দু ঘন্টা চার ঘন্টা কথা না বলছি। প্রতি মাসে আমার মোবাইল বিল প্রায় 20-30 হাজার টাকা বাংলাদেশের খরচ হতো। আর তখন থেকে আমি প্রচুর কাজ করতাম, ওভার টাইম পার্ট টাইম যখন যা পাইতাম সব করতাম। তো যখন ফোন দিতাম ও আমাকে বলতো যে হালুম, আমি বলতাম টুকটুকি, তখন বলছে আজকে সিসিমপুরে কি হয়েছে, তারপর আমার বলছে হালুম তো হাম হাম সবসময় হাম হাম করে, তখন আমি বলতাম যে টুকটুকি তো সবসময় তাকে যে তুমি গান গাইতে পারো, আমার এতদিন ধরে কথা বলতেছো আমার কোনোদিন বললো না তুমি গান গাইতে পারো, আমাকে গান শুনাইতে হবে। তখন আমাকে একটা গান গিয়ে শুনালাম, তো ও আমার গানগুলো সব খুব মনোযোগ দিয়ে শুনতো, যে তোমার আমার বলতো যে তোমার কণ্ঠটা খুব সুন্দর, আমি বলতাম আমার পাম দিতেছ, হয়তো বা মোবাইলে সুন্দর শোনা যায় কিন্তু বাস্তবে আমার কণ্ঠটা সুন্দর না, কয় না। আমি বলি যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার সবকিছু এমনিতে সুন্দর লাগে। এদিক দিয়ে ওর সাথে কথা বলো, মানে ওর আম্মু মিস কল দিতেছে, ওর আম্মু মিস কল, আমি তোমার আম্মু তো মিস কল দিতেছে, কয় তাহলে আমি কাইটা দাও ব্যাক করো, তো ব্যাক করছি, ব্যাক করে সালাম দিচ্ছি, আসসালাম আলাইকুম আপা ভালো আছেন, বলতেছে ভালো নাই, আমি কেন তুমি অনেকদিন ধরে ফোন দাও না, ব্যাপারটা কি সন্দেহ করে বসে, আমি দেখেন ব্যস্ত থাকি তো হয়তো ফোন দেওয়া হয়ে ওঠে না, কয় না অন্য কোনো কারণ আছে, আমার মেয়ের সাথে তুমি যেদিন থেকে কথা বলছো সেদিন থেকে তোমার ফোন দেওয়া বন্ধ হয়ে গেছে, বিষয়টা কি আমার মেয়ে ওর দেখি মাঝে মাঝে দরজা লাগায় ও যেন কার সাথে কথা বলে, ছেলেটা কি তুমি ওর যার সাথে কথা বলে, কি বলতেছেন আপা আপনি কথা বললেন, আমি আপনার মেয়ের সাথে কথা বলবো এরকম কথা হলো, আপনি আমাকে এরকম অবিশ্বাস করতেছেন, অবিশ্বাস করতেছি না অ্যাকচুয়ালি, কিন্তু আমার মনে হইতেছে তুমি ওর সাথে কথা বলো, দেখো তোমাকে একটা কথা বলে দে ভাই, আমার সোনার সংসারে তুমি আগুন দিও না, আমি সুখে আছি তুমি আমার সুখটুকুকে জানিও না,
মানে এই ধরনের কথা আপনাকে বলে,
এই ধরনের কথা বলেন, আমার মেয়েটা এখন খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এলোমেলো ভাবে চলাফেরা করে সারাদিন, কি যেন ভাবে এরকম আমি ওকে কখনো দেখি নাই, আমি মা আমি সবকিছু বুঝতে পারি, আমি শিওর ও তোমার সাথে কথা বলে, আমার মেয়েটাকে নিশ্চয়ই কোনো কান পড়া দিছো তুমি, আর তুমি যে কথার জাদু নিশ্চিত আমার মেয়েটাকে তুমি গলায় ফেলাইছো, তো আজকে কিন্তু উনি আমার সাথে অনেক বলতে খারাপ ব্যবহার করতেছে, যে নেক্সট টাইম আমার মেয়ের সাথে কথা বলবা না, আমার মোবাইলে ফোন দিবা না। তো এর পরবর্তীতে আমি বলে দেখেন আপা আপনি ভুল করতেছেন, না তুমি আর কোনো কথাই বলবা না, ওর আম্মু লাইন কেটে দিল, লাইন কেটে দেওয়ার পর সাথে সাথে ওরে রিং দিছি, রিং দেওয়ার পর আমি কই তুমি এখন কোথায়, আমি ছাদের উপরে, তোমার আম্মু কামু রুমে শুয়ে দিয়েছে, আমি তোমার আম্মু তো আমাকে ঠেট দিয়ে দিল, কই কি ঠেট এরকম এরকম বললো, কয় কি জাপি আর কি এত ডান্না কিয়া, তো তখন ও বলে যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে এটা সারা জীবন থাকবে, সেটা আম্মু কেন, আর অন্য কেউ যদি বাধা দেয় সেটা কখনো বিনষ্ট হবে না, কারণ আমাদের প্রেমটা পবিত্র, ও সবসময় পাঁচক তো নামাজ পড়তো এবং আমি সবসময় পাঁচ নামাজ পড়তাম, তো আমি ওকে একটা কথা বললাম তুমি আগে যতটুকু ভালো ছিলে এখন তার চেয়ে বেশি ভালো হওয়ার চেষ্টা করো, কারণ আল্লাহ পাকের তোমার আমার সাথে মিলটা হয়, আমি সবসময় কথা আল্লাহর কাছে বলতাম, সত্যি কথা বলতে যেদিন থেকে ওর সাথে আমার একথা হয়ে গেল সেদিন থেকে আমি একটা মেয়ের দিকেও প্রখর দৃষ্টিতে একবার তাকানোর পর দ্বিতীয়বার আমি তাকাই নাই, আমি ওকে কথা দিছি আমি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। তো পরবর্তীতে ওরকম কথা বলতে একদিন আমার আফাকে বললাম যে আফারে বললাম যে তুই এখন বাড়িতে বেশি ফোন দিস না বিষয়টা কি, আফাও কে বলতেছে আমার আপা, আমি বলি আপা এরকম এরকম একটা মেয়ের সাথে আমি কথা বলি, মেয়েটা দেখতে ভালোই কক্সবাজার বাড়ি, কামার সাথে একদিন পরিচয় করাই দিস, তো সেই সুরতে আমার আফার সাথে একদিন ওরে পরিচয় করে দিলাম, কথাবার্তা বলে দিলাম, সেই থেকে আমার ছোট ছোট দুটো বাগনি আছে ওরে মামি মামি ডাকতো সবসময়, আমার আফার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, ও আমাদের বাসায় ফোন দিত, আমার আপা ওকে ফোন দিত, আবার আমাকে বলতো আমি টাকা না পাঠাইলে আমাকে বলতো তুমি টাকা পাঠাও নাই কেন, তোমার বাড়ির থেকে আমার ফোন দিয়ে বলছে তুমি বলে এই মাসে টাকা দাও নাই,
কার সঙ্গে পরিচয় করে দিলেন,
আমার আপা,
মানে আপনার বড় আপা,
হ্যাঁ আমার বড় আপা,
বড়বার সঙ্গে পরিচয় করে দিলেন, কি হিসেবে,
হিসেবে আমার মানে বললাম যে আমার ফ্রেন্ড ওর সাথে আমার মোবাইল ফোনে পরিচয়,
এটা তো আর আলটিমেটলি সুইটির মা জানতো না, সুইটির কেউই জানতো
না, সুইটির মাকে জানতো না,
আচ্ছা
শুধু আমার আপা জানতো,
ওকে
আমার আপা বলতে যে ঠিক আছে যাই করিস বুঝা শুনা করিস, তুই তো বড় হয়েছ তখন তার ছোট না,
রাইট,
তো প্রত্যেক দিন আমার কথা হতো, মানে একটা দিন যদি কথা না বলতাম পাগলের মতো হয়ে যেত, মানে এরকম পাগল, মানে রিং কলের পর কল দিতেই থাকতো, এবং আমার মোবাইলে যদি টাকা না থাকতো ডাইরেক্ট কল দিয়ে আমার সাথে কথা বলতো, আমি বলছি তোমার টাকা কাটতেছে, কয় টাকা কোনো সাবজেক্ট না, আব্বু পাঠিয়ে দিবে।
আব্বু কই ছিল? ওদের
সৌদি আরব।
ওর আব্বু বিদেশে ছিল?
হ্যাঁ,
বুঝতে পেরেছি। ও কি ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে ছিল?
হ্যাঁ, বড় মেয়ে ছিল। তো এক পর্যায়ে দেখা যায় আমাদের মানে অনেক গভীরে পৌঁছে গেল, ঠিক খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, অন্যরকম কাজের দিকে মন মানসিকতা নয়, বসে কাজে সেটে গেলে গালিগালাজ করে, এখন আগের মতো ই দেখে না, কাজের দিকে মন দেখে না, কি রে। তারপরে এক পর্যায়ে দেখা যায় আমার কোম্পানির কাজ কমে আসলো, এর মধ্যে দেড় বছর অলরেডি পার হয়ে গেল ওর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে। তো একদিকে কোম্পানির কাজ কমে গেল, বসও আমাকে একটু অপছন্দ করতে শুরু লাগলো, একদিক দিয়ে একদিন কাজ সুপারভাইজারের সাথে ঝগড়া হলো, ফোরম্যানের সাথে কাজের সাথে ঝগড়া হলো। সেই ঝগড়াটার বিষয় ছিল মানে অন্য একটা বিষয়, সেলফোন নেই, মোবাইল নেই, মোবাইল চার্জার দিয়েছিলাম স্টোরেতে, ওই স্টোর তালা মেলা চলে গেছিল গা। সে আমি
ঝগড়া হলো, ঝগড়া
হওয়ার পরে এক পর্যায়ে বসে আসলো, বসে আসার পরে তো আমার কাজটা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরে আমার 15 দিন স্লিপ দিয়ে দিল বসে।
15 দিনের স্লিপ মানে
কাজ টাজ বন্ধ সব।
আচ্ছা,
ফোরম্যানের সাথে সুপারভাইজারের সাথে সাইডে ঝগড়া হয়েছে। তো এই পরবর্তীতে যখন নাকি কথা বলছে, তখন আমি আমিও বাইরের কাজ ঠিক করে নিয়েছিলাম, বাইরের কাজ টাজ করতাম। তো বসে এক পর্যায়ে 15 দিন পরে আমার বলতেছে যে রুবেল, শেখ রুবেল, তোমার তো দেশে চলে যেতে হবে, এখন আমার কাজ নাই, তুমি 15 দিন থাকার পরে আবার ব্যাক করতে পারবা, তুমি 15 দিনের জন্য দেশে ছুটিতে চলে যাও। তখন আমি বলতেছি না, আমার 15 দিনের জন্য ছুটিতে, আমার 15 দিনের কাজ দেশ নেই, তুই এখন বলতেছ আমি 15 দিনের জন্য দেশে যাবো। তখন বলতেছে না, আই এম সরি, সো এক্সটেল মি সরি, ইউ বেটার ইউ গো টু ইউর হোম। তখন আমার বলতেছে যে তুই চলে যা। তখন আমি বললাম ঠিক আছে, টিকিট কনফার্ম কর। তখন আগামী সোমবার তো টিকিট কনফার্ম করা হয়েছে। তো এর মধ্যে আমি বাড়িতে কিছু আগে জানাইনি ফার্স্টলি। তখন আমার ফোন দিলাম যে দেখো, আমি তো 15 দিনের জন্য দেশে আসতে আসি ছুটিতে, 15 দিন পর আমার সিঙ্গাপুর আমার ব্যাক করতে হবে। তো এখন আমি কি করতে পারি বলো, তোমার সাথে তো 15 দিনের মধ্যে আমার দেখা করা সম্ভব না, কারণ আমার বাড়িতে গেলে আত্মীয় স্বজনের বাসায় আমার বাড়ি থেকে বাইরে দেবো না 15 দিনে, আমার কোথাও যেতে দিব না। সুতরাং 15 দিন আর কক্সবাজার যেতে মিনিমাম 1 সপ্তাহ দেখা, কারণ কক্সবাজার যেতে আসতে 2 দিন পার হয়ে যাবে। তো সুতরাং তোমার সাথে আমার এই সফরে দেখা হবে না, সামনের সফরে। ও চোখের জল টল মলা মানে চিৎকার পারতেছে, তুমি এসব কি বলতেছো, তুমি যদি এখন আমার এসে বিয়ে না করো, আমি ইন্টার কমপ্লিট করছি, আমার আব্বু আসতেছে কিছুদিন পর, আমার আব্বু এসে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, এই কথা বলছে। আমি থমকে গেলাম, আমি কি বলো কি, হ্যাঁ আমি বিএসএস পড়তেছি, আমার কি ঘরে বসায় রাখবো নাকি তোমার জন্য, আমার বিয়ে দিবে না, আমি বড় হয়েছি না। তো এই কথা বলার পর আমি এখন কি করবো, তুমি ডাইরেক্ট কক্সবাজার চলে আসো। কি বলতো, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ডাইরেক্ট কক্সবাজার চলে এসে আমার বিয়ে করো, আগে বিয়ে করো পরে চিন্তা, তুমি আসবা, তুমি না আসলে আমি সুসাইড করবো, এক কথা, তুমি আসবে কিনা।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই এ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মুভমেন্ট গুলো বাস্তবতার দিকে আসছে, এবং বাস্তবতার দিকে এসে কমপ্লেক্সিটি বা এক ধরনের জটিলতার দানা ধীরে ধীরে বেঁধে উঠছে। দেখতে চাই সামনের দিকে আরো যেতে চাই। আজকে এখানে আছে রুবেল। রুবেল এসছে সিঙ্গাপুর থেকে, সে একজন প্রবাসী বাঙালি, সে তার জীবনের গল্প বলছে, এবং 26 বছরের রুবেলের জীবনের গল্প আমাদেরকে আজকে কি শেখায় সেটাই হচ্ছে কথা, আমাদের শেষ পর্যন্ত শুনতে হবে। এবং রুবেলকে দেখার জন্য, রুবেলকে কিছু বলার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবাই hello8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আমরা আবারও ফিরে যেতে চাই রুবেলের কাছে। আর রুবেলের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এই মুহূর্তে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 HELLO 8920। ওখানে গিয়ে আপনারা চাইলে রুবেলকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবেন। ওকে, আর প্লিজ লাইক দিতে ভুল করবেন না, পেজে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। রুবেল, তারপর
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সে পরবর্তীতে বলেছে আমার এসে তুমি বিয়ে করবা, তা তুমি যদি বিয়ে না করো আমি সুসাইড করবো। তখন আমি বলতেছি যে দেখো, এরকম পাগলামি করলে হবে না, কয় না, আমি আর কোনো আমার পথ থাকবে না। তখন এ কথা বললাম ঠিক আছে, আমি তোমার কাছে ডাইরেক্ট আসতে চাই, আমরা এসে বিয়ে করবো, বিয়ে করার পরে তারপরে কি করা যায় তারপর চিন্তা ভাবনা করবো।
কথা আপনি তাকে দিলেন?
হ্যাঁ, কথা দিলাম। বললাম সোমবার দিন আমার টিকিট কনফার্ম করা হয়েছে, আমি আজকে মার্কেটিং এর জন্য যাইতেছি, সময় আমার হাতে কম, মাত্র 2 দিন। তো কথা বলার পর আমি সেদিন মার্কেটিং করলাম, মার্কেটিং করার পর কোম্পানির সাথে লেনদেন যা আসলে সম্পূর্ণ ক্লিয়ার করে তুমি বিশ্বাসী করতে পারতেছি না আমি দেশে আসতেছি, বলছি তুমি সত্যি দেশে আসতেছো, আমি বলেছি হ্যাঁ সোমবার দিন আমার ফ্লাইট। তো সোমবার দিন আমার ফ্লাইট হলো, তো আসলাম, আসার পরে বাংলাদেশ এয়ারপোর্ট নাইমা সাথে সাথে তোরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে উনি রিসিভ করছে, আমি বলছি আমি তো দেশে চলে আসা পড়ছি, তুমি সত্যি দেশে আসছো হালুম, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ টুকটুকি আমি সত্যি দেশে চলে আসা পড়ছি, তোমার কাছে চলে আসতেছি একদম, যে হালুম তুমি সত্যি কি দেশে চলে আসছো আমার বিশ্বাসই হইতেছে না, কাজ টিমটি কেটে তখন আমি বলতেছি হ্যাঁ তোমার হালুম তোমার কাছে চলে আসছে টুকটুকি, তাই ঠিক আছে হালুম তুমি তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি যেভাবে পারো বিমানে পারো বাসে পারো যেভাবে পারো পারলে উড়ে চলে আসো আমি তোমার জন্য অপেক্ষায়। পরবর্তীতে আমি বাস ধরে তো ওখানে বাস ধরে রাত্রে সকালবেলা ভোর পাঁচটা বাজে,
আপনি কি বাড়িতেও গেলেন না?
বাড়িতে যাইনি,
সরাসরি ওখানে,
সরাসরি ওখানে চলে গেলাম।
প্রেম মানুষকে আসলে ভাবে অন্ধ করে। কতদিন পরে বাড়িতে ফিরেছিলেন?
প্রায় দুই বছর মতো।
দুই বছর পরে বাবা মার কথা মনে হয়নি, সরাসরি চলে গেছে সুইটির কাছে। ওকে, তারপর
কক্সবাজার নাইমা আমি ওকে ফোন দিছি, ও তো মহাখুশি, হালুম তুমি কক্সবাজার চলে আসতো, তুমি যে কোনো একটা আবাসিক হোটেল ওঠো আগামীকাল সকাল নয়টা বাজে তোমার সাথে দেখা করবো। আমি ওখানে তিন দিনের জন্য রুম ভাড়া করলাম।
আপনি যে বাংলাদেশে আসছেন এটা আপনার পরিবার জানতো না?
কেউ জানতো না, এবং কি আমার বন্ধুদের বলতে মানা করছি।
মাই গুডনেস। ওকে, তারপর
তো রাতে সারা রাত্র কথা দুজন দুজনে কথা বললাম, বলার পরে বলতেছে কালকে আমি চলে আসতেছি, একবারে লোটা বালিশ বাইন্দা বলেছে, লোটা বালিশ বাইন্দা চলে আসতেছি,
মানে কি ও বাসা থেকে বের হয়ে আসছে?
হ্যাঁ, যেহেতু তোমার পরিবার মানবে না আমার পরিবার মানবে, সুতরাং আমরা পালিয়ে বিয়ে করবো। তখন আমি বলছি না এটা সম্ভব না, আগে দুজন দুজন দেখি বাস্তবে, তুমি যদি আমার পছন্দ না করো দেখা তখন কি হবে? তখন ও আমার বলতেছে না তোমার আমার পছন্দ হবে আমি জানি। আমি কই তুমি সবই দেখছো, কারণ বাস্তবে যদি তুমি পছন্দ না করো, আবার আমার বন্ধুরা বলছে মেয়ে না দেখা কিলাম কোনো ডিসিশন নিস না, আগে দেখিস মেয়েরে। ও কান্নাকাটি করতেছে, এতদিন প্রেম করে তুমি আমার সাথে এখন এই কথা বলো, বুঝাইলাম যে দেখো টুকটুকি এরকমটা করে মানুষ মানুষ দেখে তারপরে আমরা দুজন ডিসিশন নেবো কিভাবে কি করলে সুবিধা হয়, যেহেতু তোমাদের এখানে আমি চলে আসছি আর তো ফিরে যেতেছি না। তো এই কথা বলার পরে ও বলে ঠিক আছে কালকে নটা বাজে দেখা হবে। সকাল নটা বাজে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মোড়ে আমি দাঁড়িয়ে আছি, ও রিক্সা করে আসছে, রিক্সা সালোয়ার কামিজ পরা। আসার পরে যখন রিক্সার সামনে আসছে ওকে দেখে তো আমি ফ্লাইট হয়ে গেছি পুরো, মানে
ফ্লাইট হয়ে গেছে,
মানে আমি অন্যরকম হয়ে গেছি, যে বাস্তবে দেখতে আরো অপছন্দ মনে হয়েছে বাস্তবে, আমার
মানে বাস্তবে দেখে আরো অপছন্দ,
আরো অপছন্দ হয়েছে। কেন আমার পরে যখন আমার সাথে কথা বলছে যে কেমন আছো, আমি বলছি ভালো আছি ভালো আছি, ওকে বলিও না যে তুমি কেমন আছো। পরবর্তীতে যখন ওর চোখের দিকে তাকাইছি, চোখের মধ্যে জল মানে
টলটল
করতেছে, আর কোনো কথা নেই, সাথে সাথে হাত থাপা ধরে ফেলেছি, চলো ডিসিশন নিয়ে ফেলেছি আর বিয়ে করবো, এই মেয়ে আমাকে অরিজিনাল ভালোবাসে, মানে একটু দেখছি আমার মনটা খারাপ তাতে ওর চোখে জল আইসা পড়ছে, সুতরাং ও আমার প্রতি পুরোটাই ইমোশনাল, আর সৌন্দর্য দিয়ে ভালোবাসা প্রকাশ হয় না।
মানে আপনার জায়গাতে আমি যেটা বুঝতে পারছিলাম যে আপনি এখনো কনফিউশনে আছেন, সৌন্দর্যের জায়গা থেকে আপনি এখনো মেনে নিতে পারছেন না মেয়েটাকে, কিন্তু ও আপনাকে ভালোবাসে এটার জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে না ঠিক আছে ওকে মেয়েটা আমাকে যেহেতু ভালোবাসে এখনই বিয়ে করে ফেলবো। ওকে, তারপর
আমরা হোটেলের মুখে যেতেছি, আমি দশ গজ সামনে ও দশ গজ পিছনে, তো একটা মোটরসাইকেল দিয়ে একটা লোক মধ্যবয়সী একটা লোক আইসা অরিজিনে কি জিজ্ঞেস করছে, তখন আমি বলতেছি যে টুকটুকি তোমায় কি জিজ্ঞেস করলো? ওই লোকটা লোকটা আমার মামা। কি জিজ্ঞেস করলো? তোমার মামা এখানে কি করে? আমি তো জানি না, আমার মামা বলো যে তুই কোথায় যাস, বান্ধবীর বাসায় যাই। আমি অতটা মাইন্ড করলাম না, তো এই কথা বলে আমি সাইড ব্যাগটা নিয়ে হোটেলের রুমের ভিতরে গেছি, রুমের ভিতরে যাওয়ার পরে ওরা বলছে যে তুমি সোফার মধ্যে বসো, আমি ব্যাগটা রেডি করতেছি, টুকটুকি মানে ওরা আমি হাত দিয়ে স্পর্শ করছি, এই জীবনের ফার্স্ট, আর আমি মানে এখান থেকে স্পর্শ করা কাদের মধ্যে ধরে বলছি বসো, টুকটুকি তোমার সাথে আমি কথা বলছি এতদিন। তখন আনন্দে আমার চোখে মানে জল আইসা পড়ছে, এতটুকু একটা মেয়ে তুমি এত মিষ্টি মিষ্টি করে আমার সাথে কথা বলছো, তো উল ভয় পাইতেছে, ভয় হাত পা কাঁপতেছিল। তখন আমি বলছি তুমি বসো, ভয় পাও না, এখন আমরা বাইর হয়ে যাবো। তো ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা বাইর হয়ে গেছি, বাইর হওয়ার পরে দেখি যে আমার মামা চার পাঁচটা বন্ধু বান্ধব নিয়ে বাইরে দাঁড়ায় আছে, ও বলতেছে আমার মামা। আমি কোথায়? আমি বললাম মায়ের মনে একটু মাটিতে বলবো না, সব কটা পিঠে। আমি চিন্তা ভাবনা করলাম এখন কি হবে, আমার এই পরিচিত কেউ নেই এলাকায়। যখন নাকি আমরা বাইরে চলে আসলাম, আমার মামা এসে আমার থাবা দামার হাতটা ধরলো
প্রথম।
হ্যাঁ, হাত ধরা মাত্র দেরি, তখন ভয়ে নার্ভাস ফিল করতেছি, তখন ও এসে কি করলো সাথে সাথে ওর মামার থাপাতে হাতটা ছাড়াই দিল, বলতেছে আপনি ওর হাত ধরার কে? তখন ওর মামা কষায় দুইটা চর মানে ওর মায়ের গাল দুটা সাথে সাথে লাল হয়ে ফুলে গেল এরকম, আরেকটা চর মাত্র বসে আমি সাথে সাথে হাত থাপাতে ধরছি যে থামেন, মার দূর করার কোনো দরকার নেই, কোথায় যেতে হবে আমি যাবো, চল বাসায়। তখন আমাদের সেনজিদি করে বসলো, দুজনে বসলাম, ও আমার হাত ধরে বলতেছে হালুম তুমি কোনো ভয় পাও না, আমি আছি না, তোমার টুকটুকি থাকতে তোমার কিছু করতে পারবো না।
নাও সাসপেন্স ইজ বিগান। ওকে, আসল ক্লাইম্যাক্স শুরু হয়েছে সিনেমার এবার। ফাইন, তারপর
কক্সবাজার সদর আর খালুর বাসায় নিয়ে গেল। মা তো আগে থাকতেই জানো, ওর মা আসলো, ওর খালু আসলো,
বড় অপার সাথে আপনার দেখা হতে যাচ্ছে।
তো পরবর্তীতে ওদের বাসায় ওখানে বসলো, বসলাম, বসার পরে আপ্যায়ন করছে, এরকম নাস্তা টাস্তা নিয়ে আসছে, আসার আমার ইন্টারভিউ নিতেছে, আমার পাসপোর্ট নিয়ে গেল, এসে আমাকে ইন্টারভিউ, বিভিন্ন কিছু ইন্টারভিউ নিতেছে খালু। ইন্টারভিউ নিয়ে দেখলাম ইন্টারভিউতে পাশ। ইন্টারভিউ নিয়েছে যে আমি কতটুকু এডুকেশন, সো প্লাস ফ্যামিলি ক্যারেক্টার, বা আমি কিরকম ট্যালেন্ট, প্রশ্ন করছে, নাম ঠিকানা লিখেছি,
বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর
ওর খালা খালার হাত ধরে বলতেছি আমি কাঁপতে কাঁপতে, যাই করে না আমার শরীরে যাতে কোনো টাচ না পড়ে। দেখেন আমি মারের ভীষণ ভয় পাই। ঠিক আছে, আপনারা যা বলবেন তা করতে রাজি, আমাকে বিয়ে করতে রাজি আছি,
কিন্তু দরকার হলে আমি ছেড়েও দিব, কোনো সমস্যা নেই, কিন্তু শরীরে টাচ করবেন
না। আমি ভয় পাইতেছি। তখন ও বলতেছে যে তুমি ভয় পাও কিসের জন্য, আমি আছি না। ওর খালা বলতেছে না সমস্যা নেই কোনো। আমি বললাম যে দেখেন বিয়েতে আমি রাজি আছি, কিন্তু আমার গার্জিয়ানের বিয়েতে রাজি হবে না, প্রয়োজন হলে আমার তেজ পুত্র করে দিব, তারপর আমার গার্জিয়ান রাজি হবে না।
মানে ওরা মোটামুটি রাজি হয়ে গেছে,
রাজি হয়ে গেছে।
ওকে, আপনার বড় আপা রাজি হয়েছে?
বড় আপা তো আগে,
বড় আপা আগে রাজি না, মানে বড় আপার সাথে দেখা হওয়ার পরে কি হলো সাথে কমিউনিকেশন, কথা সরাসরি কথা কি হলো, কি বলে ডেকেছিলেন, বড় আপা বলে ডেকেছিলেন?
সেই সময়টা আমি লজ্জা পাইছি, উনি যখন আমার সামনে এসে দাঁড়াইছে ফেস টু ফেস, যে কিভাবে কথা বলবো। তখন ওর খালার কাছে বলতেছে কে ছিল তো আমার আপা ডাকছে। তো আমি ভীষণ লজ্জা পাইছি ওই সময়টা, যখন এই কথা বলো ওনারা একটু হুজুর খেয়ে গেল, যখন আমি বলছি যে আমার গার্জিয়ান
রাজি হবে না।
তখন ওনারা আমার ছবি টবি তুললো, ভিডিও করলো, করার পরে বলতেছে তোমার গার্জিয়ান যদি রাজি থাকে তবে আমরা বিয়ে সম্মতি দেবো, তোমাদের যদি ভালোবাসো কক্সবাজার যতদিন খুশি বেড়াও, কোনো সমস্যা নেই, ঘুরে ফেরে বেড়াও, আর মামায় হোটেলের ম্যানেজার, হোটেলের কাজ দিল, আমার হোটেলে থাকো, সমস্যা নাই, যেখানে খুশি বেরাও, কোনো সমস্যা, ওর সাথে মোবাইলের যোগাযোগ রাখো, কোনো বাধা দ্বন্দ্ব নেই, কিন্তু তোমার গার্জিয়ান ফ্যামিলি নিয়ে আসবা, আমরা মেয়ে দিয়ে দিব। এই কথা বলে সিএনজি ডাকলো, মুসুল দ্বারা বৃষ্টি হইতেছে বাহিরে ওই সময়টায়। তখন আমার বলে যাও তুমি হোটেলে চলে যাও। তখন তো ও খুব কান্না করতেছিল, চোখের জল দিয়ে ভাসিয়ে ফেলেছে, আমাকে কিছুতে আসতে দিবে না। তার পরবর্তীতে আমি আসতে বাধ্য হলাম হোটেলে। চলে আসার পরে রাত 6টা-8টার দিকে খাইতে বসি, সেই সময় আমাকে রাত্রবেলা ওর আম্মা ফোন দিছে, ওর নাম্বার থেকে আমাকে বলতেছে যে ছুটি তো নাই,
ছুটি তো নাই,
ছুটি তো নাই। তখন এই কথা বলার পরে আমি মনে মনে চিন্তা করছি ছুটি নাই, এই কথা লাইন কেটে দিছে। তারপর থেকে রিং দিতেছি আর রিসিভ করে না। ছুটি নাই মানেটা কি? ছুটি কি আত্মহত্যা করলো, সুইসাইড করলো নাকি? তখন আমার মনের মাঝে একটা মানে খুব খারাপ লাগতেছিল। তখন আমি কি অবস্থা এরকম হওয়ার কারণ কি? সাথে সাথে ওর মামারে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর ওর মামা বলতেছে যে সুইটি তো মাথা ফাটা ফেলাইছে, তো হাসপাতাল অজ্ঞান অবস্থায় আছে, তুমি তাড়াতাড়ি ঢাকা চলে যাও নাহলে তোমার সমস্যা হবে। আমি এ কথা শোনার পরে সাথে সাথে লাইন কেটে দিছি, লাইন কেটে দিয়ে মাথা ফাটা ফেলাইছে মানে? তখন আমার খুব মানে অন্যরকম আছে যে ও আমার জন্য নিজের মাথা নিজের বাড়িতে ফাটাই ফেলাইছে, আর আমি এখানে হোটেলে বসে খানা খাইতেছি। তখন আমি সাথে সাথে বাইরে এসেছি, বাইর হইয়া রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে, কিন্তু ওই ঠিকানাটা আমি ভুলে গেছি যে বাসায় গেছি প্রথমবার গেছি। পরবর্তীতে রাত্র 9টার দিকে ফোন রিসিভ করছে, ও রিসিভ করছে, তখন জ্ঞান ফিরছে। তখন আমি বলছি তুমি বলে মাথা ফাটা ফেলেছো, তুই মাথা ফাটাই দিয়ে গেছিস কিসের জন্য? আমি রাগ করে কথা বলছি, তুই কিসের জন্য মাথা ফাটাই দিয়ে গেছিস? তো কি মনে হয় তোকে আমি ভালোবাসি না? কয় না তোমার জন্য আমি কিছু করতে পারলাম না, দেখো হয়তোবা তোমার সাথে আর জীবনে আমার কোনোদিন দেখা হবে না। কান্না কান্না কণ্ঠে বলছিল যে তোমার সাথে হয়তো আর জীবনে কোনোদিন আমার সাথে দেখা হবে না। আমি কই তুমি এরকম দেখে বলতেছো কেন, এরকম করে বলবো না কখনো, কেন দেখা হবে না? অবশ্যই দেখা হবে, আমারই ভুল হয়েছে, যদি প্রথমে বলতাম তোমাকে আমি পালাই বিয়ে করতে তাহলে ভালো হইতো। তখন ও আমায় বলতেছে থাক আর তো আমার সাথে তোমার সাথে দেখা হবে না, কালকে আমার মোবাইলটা নিয়ে নিবে। তো পরবর্তীতে আমার বললাম যে না তুমি কালকে বাসা থেকে কোথাও বাইরে হইতে পারবা, যে কোনো জায়গায়, যদি বাইরে হইতে না পারি আমি কালকে তোমার বাড়ির গেটের সামনে তুমি দাঁড়ায় থাকবে, আমি আসতেছি। তো আমাকে বললো কি ওই সময় যে তাহলে তুমি হোটেলে বলো ম্যানেজারকে যে তুমি বাসায় চলে যেতেছ, হোটেলের ম্যানেজার আমার মামাকে বলে তুমি বাসায় চলে যেতেছ। তো পরবর্তীতে আমি আইসা হোটেলে এসে বলেছি যে কালকে সকালে আমি চলে যাবো ঢাকায়, এখান থেকে আর কি হবে। সকালবেলা যখন চলে আসলাম সাথে সাথে সকালে এসে ইস্টার্ন এসে কক্সবাজার সায়েন্স সিটি গ্রন্থের মোড়ে আমি একটা অটোরিকশা ওই যে সেগুলো আমি ঠিক করছি। ওখানে আসলে কি ট্যাক্সি চলে না, শুধু অটোরিকশাই চলে, চিপা রাস্তা, তো তখন ওগুলো যে আস্তে আস্তে চলে সেই সময় আমি ধারণা করি নাই। তখন যখন চলতেছিল তখন চারদিকে এদিকে সাগরের পাড়, এদিকে পাহাড়, এত সুন্দর কক্সবাজারের মনোরম দৃশ্য, আমি ওগুলা দেখতেছিলাম, ছোট ছোট ল্যাংটার বাচ্চারা গোসল করতেছে ঝর্নার পানিতে, এবং আমি মোবাইলে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। প্রথম বাদে বাদে ফোন দিতেছে, আমি তুমি কোথায় আছো? আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো। তো পরবর্তীতে আমি ড্রাইভারকে মোবাইল দিলাম যে কোন জায়গা তুমি তো ভাই চিনো, ও যে জায়গায় যেতে বলে মেয়েটা সে জায়গায় যাও, তখন ড্রাইভার সেই কথা শুনে সেই মতো গাড়ি চালাইছে ওদের বাসায়। বাসার সামনে একটা কাঁচা রাস্তা নামাইছে, সুপারি বাগান আছে পাশে, সুপারি বাগানের পাশেই দাঁড়া রয়েছে, পরনের ড্রেস, মাথার ব্যান্ডেজ খোলানো, সিলি যে করছে মাথা চুল কেটে ফেলাইছে এখান দিয়ে, ওনাদের ঢাকা, একটা মোবাইল হাতে, স্যান্ডেল। সেই অবস্থায় আমি তাড়াতাড়ি উঠো, কভার টোভার কিছু নেই, কভার টোভার কোনো কিছু আসেনি, দাও তাড়াতাড়ি, তো কভার টোভার দিছি। এখন তো ওই যে ঢালটা তো ওটা ওঠে না, তখন ও তো আমায় বলতেছি তুমি কি স্টুপিড, তুমি এই জিনিসটা বোঝো না, তুমি এটা কি নিয়ে আইসো, এইটা নিয়ে কি তুমি আমার নিয়ে পালাইতেছো, আমার বাড়ির লোক যদি কেউ এখন দেখে আমি কিন্তু তোমার বাঁচাতে পারবো না, আমারও মারবো তোমারও মারবো। আমি বলো কি, তখন আমি সেঞ্জেল আর বকতেছি, তখন সেঞ্জেল আমার কি দোষ ভাই, আপনি দেখে করবেন না, আমি সেঞ্জেল বলতে তুই কি ভাবছ যে আমার একলা মারবো, আমারও তো মারবো, তোর সহ গাড়ি সহকারে ভাঙবো। তো সেঞ্জেল বলেন কি ভাই, আমার গাড়ি ভাঙবো, আমি গরিব মানুষ, তো আমি কই তাড়াতাড়ি, তখন ও বলতেছে আমি সাথে সাথে, ও আমি বলতেছে সাথে সাথে বিপদের দোয়া পড়ো, বলতেছে দুজন আমি তুমিও পড়ো, এখন বিপদ এই মুহূর্তে যদি কেউ ধরা ফেলতে রক্ষা নেই, কোন রকম করে ডালটা দিয়ে ওরে কোন রকম করে একটা কভার ছিল কভার ধরা ঢেকে রাখছি, আর আমার তো কেউ চিনে নেওয়া এলাকার, কোন রকম করে ঢাল দিয়ে ওঠার পরে যখন নাকি ফ্রিজ ডালার পথে উঠছে, তখন মোটামুটি আর কি চলতেছিল, তখন ওই আমার ইচ্ছা মতন মানে করতেছে, তুমি হালুম যে এত বোকা আমি তো জিনিস বলতাম, এখন যদি কেউ এই মুহূর্তে ধরা ফেলায় তাহলে কি অবস্থা হইব, মানে ওই সময়টা খুব ভীষণ ভয়ে ছিলাম। তো পরবর্তীতে এখন একটা সিএনজি স্টেশনে গেছি, সিএনজি স্টেশনে গিয়ে ওটা আমরা চেঞ্জ করছি, চেঞ্জ করার পর ডাইরেক্ট টেকনাফ, আমরা জিজ্ঞেস করলাম যে ঢাকা যাবে না কোথায় যাবে, আগে টেকনাফ যে আমরা বিয়ে করবো তারপরে ঢাকায়, টেকনাফ যেতে যেতে রাত্র হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ওখানে গিয়ে হোটেলে ভাড়া নিলাম, হোটেলওয়ালা জিজ্ঞেস আপনারা কি হন, আমরা বলছি স্বামী স্ত্রী, তিনি মিথ্যা কথা বলতে হয়েছে, আমাদের মিথ্যা আসেনি, সেই সময় আমরা স্বামী স্ত্রী ছিলাম না, তো সেই সময় আমার পরিচয় দিতে হয়েছে যে অন্য পরিচয় দিতে হয়েছে, তো আমি বলছি তো ওরা বলছে যে নাম ঠিকানা লেখেন আপনাদের সাইন দেন, তখন নাম ঠিকানা, তখন আমার নাম ঠিকানা লেখছি, এখন হোটেল বলতেছে যে আপনার ওয়াইফের নাম ঠিকানা, আমি গুগলে গো শ্বশুরের নাম তো আমি জানি, তো তোমার লেখার দরকার নেই, তুমি লেখিসটা নিয়ে ভিতরে হয় এই, আমি বলতেছি ভাগনা তুমি আর রুমটা দেখে দাও, তুমি রুমে যাও আমি তোমার নাম ঠিকানা লিখে নিতেছি, তো শ্বশুরের নাম তো আমি জানি, তো এই সময় আমি নাম ঠিকানা, তো ম্যানেজার হাসিয়া দিছে এই কথা বলার পরে, ঠিক আছে একজন লেখলেই হয়, সিগনেচার করে চলে গেলাম। তো আমরা ওদিনকে এক রাত ওখানে কাটালাম, তো আমার সাথে ও তো ভীষণ ভয় পাইতেছে, তখন সেই সময় তো আমি খুব মানে মনের মানুষ কাছে অ্যাকচুয়ালি জীবনে কখনো একটা মানে মেয়ের সাথে এরকম রাত্রে একাকি বা ই হয় নাই, মানে এক কোনে গিয়ে এরকম চুপচাপ করে বসে রয়েছে, মানে কোনো কথা বলতেছে না, তখন আমি বলতেছি আমরা তো পালায় চলে আসলাম, এর মধ্যে আম্মু ফোন দিচ্ছে, আর আম্মু ফোন দিচ্ছে বলতে আমি বললে তো আমরা বিয়ে করে ফেলেছি, আর আম্মু ফোন দিচ্ছে আমরা বলছি আমরা বিয়ে করে ফেলেছি, অনেক কান্নাকাড়ি করেছে, বাবা বিয়ে করছো যাই করছো তোমরা চলে আসো আমরা মাইনানো, এর বাড়ি নাকি হাসপাতাল, এ সব মানে ফ্যামিলি পুরো ফ্যামিলি নাকি হাসপাতাল, ওই সময় বলতেছে আল্লাহ রাসুলের দোহাই দিতেছে, তখন আমি বলি যে না বিয়ে না করা পর্যন্ত কোনো কিছুতে যাওয়া যাবো না, আগে বিয়ে করতে হবে, আমরা তো বইলা দিছি বিয়ে করছি, তখন দুজন ডিসিশন নিলাম যে কিভাবে বিয়ে করা যায়, তো আমরা ওখানে এক রাত তো থাকলাম, এক রাত থাকার পর তারপরের দিন সকালে এখন এক জামা পরে আসছে, তখন আমি মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসলাম, তো পরার পরে এদিকে আমাদের বাংলাদেশের টাকা শেষ হয়ে গেছে, এখন সিঙ্গাপুরের ডলার আছে, তখন ওরা আমি বললাম যে বাংলাদেশের টাকা তো শেষ হয়ে গেছে গা, আমার কাছে সিঙ্গাপুরের ডলার আছে, আর দিনটা ছিল শুক্রবার আর শনিবার, মানে ব্যাংক বন্ধ, ডলার তো চেঞ্জ করতে পারিনি, তখন ওর কানে দুটো রিং ছিল তিন দত্তির সোনার, সেই রিং দুটো আমার হাতে তুলে দিয়েছে, এই দুইটা বিক্রি করে শিগগিরই এখান থেকে ভাগো, আমি কেন, আমার চাষা একটা রেবে চাকরি করে, ওনারা মোবাইলের নেটওয়ার্ক দেখে আমাদের খুঁজে ফেলাইব যে আমরা কোথায় আছি, তো পরবর্তীতে আমি কই না এটা আমি কখনই বেচতে পারবো না, ইম্পসিবল, প্রয়োজন আমরা এক রাত এখানে থাকবো, থেকে তারপর দিন ডলার ভাঙ্গায় তারপর যাবো, বলে না এখান থেকে তাড়াতাড়ি, তো ওরে নিয়ে তারপর সোনার দোকানে গিয়ে আমরা 3,000 টাকা ঋণ বিক্রি করি, কুমিল্লার বাসে ধরি,
কুমিল্লাতে কেন বাস ধরলেন,
আমি ওরা বলতেছি যে ও বলেছে কোথায়, আমি বলছি কোথায় যাবে, ঢাকায় তোমাদের বাড়িতে, ও ঢাকা গিয়ে বিয়ে করবো, আমি কই না আমরা বিয়ে করলে কুমিল্লায় বিয়ে করবো,
কুমিল্লায় কেন,
আমার মাথায় ওই সময় কি খেলতেছিল আমি নিজেও যাই না, আমি বলতেছি যে ঢাকা গেলে আমার পরিবারের লোক কেউ দেখলে তোমার মার দূর করে তারাই দিবে আর আমার বাসা আটকে রাখবে, ঠিক আছে সুতরাং আমার বাড়িতে ঢাকায় যাওয়া সম্ভব না, আগে আমরা বিয়ে করি কোন জায়গায় গিয়ে তারপর একটা ডিসিশন নেব কোথায় যাব, তো পরবর্তীতে আমরা কুমিল্লার বাসে উঠলাম, টিকিট কাটলাম, সারা রাত্র রাত্রেবেলা উঠলাম, ওঠার পর যান নেই বাসে, এরকম ও বমি করতেছিল, মানে প্রচন্ড রকমের বমি করতেছিল, তো এখানে একটা সমস্যা বিডিআর চেক ছিল, বিডিআর চেক ও বলতেছে যে পুলিশ বিডিআর চেক, তো বিডিআর চেকে আমাদেরকে আমি বলতেছি দেখো আমাদের কিছু জিজ্ঞেস করবো না, বিডিআর চেক আছে ওখানে, বিডিআর চেক জিজ্ঞেস করছে, আমি বিডিআর কিছু বলে নাই, বিডিআর জিজ্ঞেস করছে আপনারা কেমন বলছেন স্বামী স্ত্রী, ও যখন বাসে উঠছে বাসে এরকম বমি করছে, আমি নিজেও বমি বমি ভাব, সারা রাত্র বাসে আমি না নিজে না ঘুমিয়ে আমার বুকে ওর ঘুম পাড়ায় নিছি তুমি ঘুমাও, নিজের জায়গাটা খালি করে আমি চিপার মধ্যে বসে ওরে সারা রাত ঘুম পাড়ায় নিছি, যাতে ওর একটু কষ্ট না হয়। তারপর আমরা কুমিল্লা চলে গেলাম, ভোর সকালে পাঁচটা বাজে কুমিল্লা নামলাম। কুমিল্লা নামার পর ওইখান থেকে সিএনজি নিলাম, সিএনজি ড্রাইভারে বললাম কি ভাইয়া আমাদের একটা যে কোনো একটা আবাসিক হোটেলে নিয়ে উঠাও। তখন উনি একটা হোটেলের সামনে নিল, তো ওনারা বিয়ের ডকুমেন্ট চাই, বিয়ের ডকুমেন্ট না স্যার হোটেল ভাড়া দিবে না।
আচ্ছা, আবাসিক হোটেলটাতে।
হ্যাঁ, তখন তার পরবর্তীতে আমরা এখন কি করব, তখন দেখলাম যে একটা সোনালী ব্যাংক নিচে শাখা সোনালী ব্যাংক উকরের হোটেল। তখন একটা আমরা ওখানে হোটেল ভাড়া করলাম স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, যে আটটা বাজে ব্যাংক খুলবে, ব্যাংকটা খুললে ডলারটা চেঞ্জ করে আমরা কাজে বসে চলে যাব, বিয়ে করে তারপরে এখন আবাদত এখানে। তো ওইখানে থাকতে পারলাম না, কিছুক্ষণ পরেই দেখি যে একটা লোক আছে দরজার মধ্যে টহল দিয়েছে, আপনাদের বিয়ের ডকুমেন্ট দেখান, নিচে পুলিশ টহল দিতেছে। এরকম আমার একটা ভয় দেখালো, আমার এখান থেকে কিছু দিয়ে আপনারা এখান থেকে কাইটা পড়ে না তো পুলিশে ধরবো। তারপর ওই লোকের দুইশো টাকা দিয়ে ওইখান থেকে আমরা হোটেল থেকে বাইরে হয়ে যাই। এখন তো প্রকটে এক টাকাও নেই বাংলা টাকা, ওই গাড়ি ভাড়া তিন হাজার টাকা শেষ হয়ে গেছে, এমনি সেমনি তিন হাজার টাকা শেষ। তো রিক্সা ঠিক করলাম, রিক্সা বললাম যে ভাই এখানে যে কোনো সোনালী ব্যাংকের একটা শাখায় যাও। তখন একটা মেন শাখায় নিয়ে গেল, রিক্সাদার বললাম তুমি দাঁড়াও ভাই আমরা টাকাটা চেঞ্জ করে আসতেছি। রিক্সা হয়তো আল্লাহ বলতে ঠিক আছে। তখন আমরা ডলার চেঞ্জ করলাম ওইখান থেকে, ডলার চেঞ্জ করে এসে দুজনে নামলাম। নামার পরে রিক্সাদার বললাম একটা আবাসিক হোটেলে নিয়ে যাও, তখন কুমিল্লা মহাসড়কের সাথে আবাসিক হোটেল। তো হোটেলে আমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, স্বামী স্ত্রীর পরিচয় এখানে কিছু, আমি এমনিতেই মোবাইলে রিং বাজাইতেছিলাম, মানে মোবাইলে রিং বাজে লিংটন বাজে কথা বলতেছি, যে জানি যে এখানে স্বামী স্ত্রী ধরা না খেলে হোটেল ভাড়া দিবে না। তাহলে আমি বলতেছি যে হ্যালো, হ্যাঁ এমনি বলতেছি হ্যালো সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই, একটা সমস্যা গেছে আপনার ভাবির তো লাকিস টাকিস, আমরা তো গাড়ি মিস করে ফেলাইছি, গাড়ির মধ্যে লাকিস টাকিস সব রয়েছে, এখন কি করি উপায় বলেন তো। এখন তো পরনের ড্রেস শুধু সেলার কামিজ পরা, সব কিছু ওইখানে রয়েছে, আমরা তো কুমিল্লা ঘুরতে এসি, তো এখন তো কি অবস্থা, মানে ম্যানেজার উড়ে দাঁড়ায় দাঁড়ায় কত কথা বলতেছি, মানে এরকম কথা বললাম। তখন ম্যানেজার বলতো আসলে আমরা স্বামী স্ত্রী দিয়ে তখন কথা বললাম। তো পরবর্তীতে গেছি আপনি যে আমরা আজকের রাতের জন্য আমরা দুদিনের জন্য রুম ভাড়া করতেছি। আচ্ছা আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ। আর কোনো কিছু জিজ্ঞেস করে নেই? তারপর তুমি আমাদের সিগনেচার নিল, সাইনটেন করে নাম ঠিকানা লেখার পরে আমরা ওখানে রুম ভাড়া করলাম, আরেকটা তো ওখানে কাটাইলাম। তারপর দিন সকালে বিয়ের উদ্দেশ্যে, এখন ও শুধু আমার পাগল হয়ে গেছে, বিয়ে করবা কখন, বিয়ে করবা কখন, ঠিক আছে। তখন আমি সকালবেলা আমরা বিয়ের উদ্দেশ্যে বাইর হলাম।
আচ্ছা,
সেই আবার সেই অটোরিকশা, এখন কাজী অফিস খুঁজতে বের হয়েছি। তখন ওই অটোরিকশা বললাম যে এখানে কোন রেজিস্ট্রি অফিস আছে বিয়ে পড়া এরকম, দেখেন আমি তো ওদিকে যাবো না, আপনাদের সামনের পথে দিয়ে রিক্সা উঠলে রিক্সাওয়ালা আপনাদের নিয়ে যাবে। তখন ওই রিক্সা উঠে আমরা চলে গেলাম কাজী অফিস। তো এখানে কিছু রোমান্টিক ঘটনা হইতেছে, যে এখানে কিছু একটা ঘটনার মধ্যে যে রিক্সাওয়ালা কি করছে, আমাদের কাজী অফিসে না নিয়ে আমাদেরকে নিয়ে গেছে একটা পার্কে, কুমিল্লা ন্যাশনাল পার্ক।
কেন
জানি না কি জন্য, ওকে ভাড়া 20 টাকা বেশি দিছি, ঠিক আছে, বলতেছে যে এটার ভিতরে কাজী অফিস, আমরা জানি না, এখানে ভিতরে গিয়ে দেখি ন্যাশনাল পার্ক। তখন আমার বলতেছি দেখো দেখছো মানুষ কত বড় খারাপ মানুষ, যে এরকম বিপদের সময় আমাদের সাথে উপহাস করলো। তার পরবর্তীতে আরেক রিক্সাওয়ালা ডাকছি, এক চাষারা ডাকছি, চাষারা বলছে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে, চাষায় নিয়ে গেছে জমি রেজিস্ট্রি অফিসে, যে বিয়ে করে সেখানে নিয়ে যেতে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে। তো চাষারা বলছে চাষা এটা তো জমি রেজিস্ট্রি অফিস, বাবা কোন অফিসের কথা বলছো, মুরব্বী কি বলবো, আমরা বলছি যে বিয়ে যেখানে পড়ায় সেখানে। তখন ও বলছে ও আমি তো বাবা চিনি না। পরবর্তীতে আরেক রিক্সাওয়ালা ডাকছি, ও বলতেছে ওই লোকটা বোধহয় চিনে। তো ওই লোকটা ডাকছি, ডাকার পরে এই যে রিক্সাওয়ালা ডাকছি, রিক্সাওয়ালা ডাকার পরে বলতেছে যে চাষা আমরা তো সমস্যায় পড়ে গেছি, বিশাল সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা চাষায় বলতেছে কি সমস্যা, আমি অনেক সমস্যা, তোমরা কি বিয়ে করবা চাষা, আপনি বুঝলেন কেমনে, এর আগে আমি দুই চারটা বিয়ে পড়েছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে। আমরা ঠিক জানি না যে এই ইমোশন কিংবা এই যে ফিলিংস এর জায়গাতে এক ধরনের ফ্লাইং উড়ে বেড়ানো, এই উড়ে বেড়ানোর জায়গাতে কখন ডানা ঝাপটে মাটিতে পড়বে দুজন, এক ধরনের ভয় এবং আশঙ্কা নিয়ে আমরা দূর দূর বুকে ওদের জীবনের গল্পগুলো শুনে যাচ্ছি। হালুম এবং টুকটুকে আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আমরা ফিরছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আর আপনারা যদি আজকের এই বন্ধুদেরকে দেখতে চান, বিশেষ করে যাদের জীবনের গল্পে এখানে উপস্থাপিত হচ্ছে, চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের পেজের ঠিকানা facebook.com/hello8920। আমি আরো একবার বলছি, facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। রুবেলের জীবনের গল্পে আমি আবারও ফিরছি। রুবেলকে দেখার জন্য চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গেলেই আপনারা ওকে দেখতে পাবেন এবং পাশাপাশি লাইক দিতে পারেন। লাইক দিলেই সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটির মেম্বার হয়ে যাচ্ছেন আপনি এবং যাবতীয় তথ্যাবলী আপডেট আপনারা এই পেজটি থেকে আপনারা পাবেন হ্যালো 8920 সম্পর্কে। রুবেল, তারপর
রিক্সালা আমাদের ওখানে কাজে বসে নিয়ে গেল, রিক্সালা উকিল বাপ হল নিজে। তারপর আমাদের 1,00,000 টাকা জন্মহরে আমাদের বিয়ে হলো। ওখানে কাবিনের টাকাটা কম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে রিক্সালায় বলছে যে কাবিনের টাকাটা কম দেন। তারপরে কাবিনের টাকা আমরা ওখানে 1,00,000 টাকা জন্মহরে আমাদের বিয়ে হলো, নিকানামা হলো। সাথে সাথে কুমিল্লা দশ কোটি গিয়ে পুট আপ করে নিয়েছে, আমাদের এক কপি দিয়ে দিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম কুমিল্লা শহরে গিয়ে বিয়ের মার্কেটিং করলাম, হাতের চুড়ি, নাক ফুল, তারপর ওর জন্য জামা কাপড়, জুতা।
চাচাকে নিছেন সাথে?
হ্যাঁ, চাচাকে সাথে নিছেন। চাচা তো উকিল বাপ, চাচার তো নিতে হবে। তারপরে চাচার রিক্সা করে চাচার, তখন চাচার রাত্র হয়ে গেছে যখন, তো চাচা বলতে তোমরা হোটেলে ফিরে যাও বাবা, আমি তো গরিব মানুষ, তোমরা উকিল বাপ দিছ কিন্তু আমি তো তোমার ওরকম করতে পারলাম না। যাই হোক, চাচা এরকম বলার পর চাচাকে বিদায় করে দিয়ে হোটেলে চলে আসলাম।
আচ্ছা,
তো হোটেলে চলার পর আসার পরে তখন আমাকে বলতেছি, নাও তোমার বিয়ে করছি এখন, তো তোমার কাবিননামা তোমার কাছে, তুমি বিয়ে বিয়ে করতেছিলে, বিয়ে করছি না। তো সেই সময় আমি ওরে বলতেছি, তুমি তো মোবাইল অনেক পাকনা পাকনা কথা বলতো। তো আর আমি হাসির মাধ্যমে দুটা গালের মধ্যে চড় দিছি, মোবাইল তো অনেক পাকনা পাকনা কথা বলছে, এখন তো একটা কথা বলতে পারতেছ না, কিছু বলে না। সে সময় হাসতেছিল, তো মানে কথা বলছি বলতে আমার তখন আমার জড়া ধরছে। জড়া ধরে বলছে যে না, আমি বিয়েটা এই কারণে বলছি কারণ তোমাদের আমার একটা ডকুমেন্ট দরকার। এখন ডকুমেন্ট আছে, এখন কোনো ভয় নাই। এদিকে ওর মা বারবার ফোন দিতেছে, বাবা দোহাই তোমরা কক্সবাজার ফিরে এসো। এই দিক দিয়ে আমার টাকা পয়সাও প্রায় শেষ হয়ে আসছিল, কারণ আমি টাকা পয়সা বেশি নিয়ে যাইনি, বাংলাদেশের 1,00,000 টাকার মতো নিয়ে গেছিলাম। বিপদের মুহূর্তে
এই সময়টার মধ্যেও আপনি ফ্যামিলিকে কিছু যোগাযোগ করেনি, কোনো কিছু জানাননি?
কোনো যোগাযোগ করিনি। যখন ওর মা এরকম করে কান্নাকাটি করতে, তখন আমার বলতেছে চলো আমরা তো সাগরের মাঝখানে একটা পারি গে ঠেকি, যদি তোমার পরিবার রাজি আছে, তোমার পরিবার রাজি হলে আমার পরিবার এমনিতে রাজি হয়ে যাবে, যতদিন রাজি না হচ্ছে ততদিন ওরা আমাদের কক্সবাজার বলে বাসা ভাড়া করে রাখবে, তো আমরা ওখানে যাই। পরে বুঝে ঠুঝে অনেক কষ্টে ও যাতে রাজি হয় নাই, অনেক বোঝানোর পরে তো রাজি হয়েছে।
কোথায় ভাড়া করে রাখবেন? কক্সবাজার।
তো ওর তো মাথা ফাটা ছিল, ও নিজের হাতে গোসল করতে পারতো না, মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে দিতাম, নিজের হাতে খাওয়াই দিছি, প্রতিটা মুহূর্ত ওর সাথে আমি ছিলাম। তো পরবর্তীতে তারপর দিন সকালবেলা আমরা ব্যক্তি গুছে আমরা কক্সবাজার চলে গেলাম। কক্সবাজারের বাসে রওনা হলাম, ও রাত্রে চলে যাওয়ার পরে শালা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থাকার পর আমাদের রিসিভ করে নিয়ে গেল।
মানে ওদের বাড়িতে?
না, ওদের বাড়িতে নিয়ে নিয়ে আমাদের একটা কটেজ হোটেল উঠেছে।
মানে আলটিমেটলি তো আপনারা ওদের ফ্যামিলিতে যাওয়ার জন্যই আপনারা গেছেন কক্সবাজারে?
হ্যাঁ, ওর চাচা এবং মা আসলো। আসার পর ওর চাচা বলতেছে যে কালকে তোমরা তো জার্নি করে আসছো, পাসপোর্ট কাবিননামা দেখলো সবকিছু ঠিক আছে, তখন বলতেছে যে তো তোমরা জার্নি করে আছো, তোমরা আজকে রেস্ট নাও, কালকে আমরা ডিসিশন জানাবো তোমাদের কি করা যায়। তাই কালকে দুপুরবেলা ওর চাচা এবং ওর মা আসছে, আমরা একসাথেই ছিলাম। তারপর ওর চাচা এবং মা ইসা, ওর চাচা ইসা বলতেছে তিনটা শর্ত। এক নম্বর শর্ত কাবিন 10,00,000 টাকার হবে, দুই নম্বর শর্ত দেনমোহর পরিশোধ করতে হবে, তিন নম্বর শর্ত গার্জিয়ান নিয়ে আসতে হবে। আমি বলছি কাবিন 10,00,000 টাকা না, 25,00,000 টাকার কাবিন হোক, আমি দেনমোহর পরিশোধ করবো ইনশাল্লাহ, আর আমার একদিনের সময় দেখ, আমার গার্জিয়ান আমি নিয়ে আসবো। এই কথা বলার পর চাচা বলছে না, তুমি এখন এই মুহূর্তে আমার গার্জিয়ান নিয়ে আসবো। আর এই দিক দিয়ে এই সময় আমার পরিবারের লোক জানাই দিচ্ছে ওর আম্মু, ওই যে ওর নাম্বার থেকে আগের নাম্বারে ফোন করতো, ওই নাম্বারে ফোন দিয়ে বলেছে যে আপনার ভাই আমার মেয়েকে নিয়ে পালাইছে। তখন আমার পরিবার লোক সব আমার ভাইয়েরা ফোন দিছে, ফোন দিয়ে বলছে তুই কোনো চিন্তা করিস না, যে তুই করিয়ে ফেলাইছ, আমরা আসতেছি, তুই ওদের সাথে কোনো উল্টা পাল্টা করিস, আমরা যা বলে তা শোন। চাচা বলতেছে তুমি তোমার গার্জেন আনতে যাও। এর দিক দিয়ে আমার পরিবারের লোক প্ল্যান করছে যে ওরা আসতে বলেন, আমরা তো কক্সবাজার চিনি না, ও আমাদের আইসা নিয়ে যাক। তো ওদের সাথে আমার পরিবারের সাথে কি কথা হয়েছে আমি জানি না। তো পরবর্তীতে আমি বলতেছি না, আমি কিছুতেই যাবো না। তখন ও আইসা আমার বলতেছে, ওরা ডাইকা নিয়ে গেছে রুমের মধ্যে আলাদা রুমে, ও আইসা বলে তুমি তোমার ভুলে যাবে না, আসবি সেরকম বলতেছে। আমি আমার পরিবারের সবকিছু ছেড়ে দিয়ে তোমার জন্য এখানে চলে আসছি, আর তুমি আমি বলতে তোমার আমি ভুলে যাবো, এটা ইম্পসিবল, আমি তোমার জীবনে কখনো বলতে পারবো। তখন আমি ও কান্না করতেছি, ও কান্না করতেছে, তখন ও বলেছে যে মা এবং চাচা বলতেছে যে তুমি আমার ভুলে যাবে, আমি কইছি আমি কখনোই তোমার বলবো না। ও আমার হাত ধরে রাখছে ওই মুহূর্তে, ওর চাচা এবং ওর মা এবং ওর ভাই, ওর দু চাচা আমার হাত টানতেছে এবং ওর হাত টানতেছে। তাই না আমাদের হাত ছুঁয়ে দিতে পারে না। আমি বলতেছি তুমি কি আমার সাথে যাইবা? কহ আমি তোমার সাথে চলে যাব, চলো।
একদম কেন হাত টানাটানি করবে? আপনি তো বললেন যে আপনার ফ্যামিলির লোকজন আসতেছে। তারপরও
তারপর ওরা বলছে তুমি এই মুহূর্তে গিয়ে তোমার গার্জিয়ান নিয়ে আসবা।
তো আপনার ফ্যামিলির লোকজন তো রাজি হয়েছে আসার জন্য?
রাজি হয়েছে, কিন্তু আমার বলছে এই মুহূর্তে গিয়ে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসবা।
এই মুহূর্তে আবার চলে যেতে বলছে?
আমার ঢাকায় গিয়ে গার্জিয়ান নিয়ে আসতে বলছে।
তো আপনি বললেন যে আমার গার্জিয়ান অন দ্য ওয়ে।
আমি বলছি এই কথা যে আমার গার্জিয়ান আসতেছে, দেখেন আমাকে একটা দিনের সময় দেন, একদিনের মধ্যে যদি আমার গার্জিয়ান না আসে আমি তাহলে যাবো ঢাকায়। ওনাদের আমি বারবার বলছি, এবং মেয়ের চাচার পায়ে ধরে ভাই এইভাবে আমি পায়ে ধরে কান্না করছি, চিৎকার করে কান্না করছি আমি। আমি চিৎকার করে বারবার বলছি যে দেখেন চাচা, মানুষই তো অনেকভাবে অনেক ভুল করে, দেখেন চাচা আমি যদি এই মুহূর্তে আমার বাড়িতে যাই আমাকে মেরে আমাকে আর আমার আসতেই দিবেন আর। আমার শাশুড়ির পায়ে ধরে কান্না করছি, কিন্তু ওনারা কিছুতে আমার কথা শুনে নাই, বরঞ্চ আমাকে লাত্তি দিয়ে ফালাই দিছে। ও চাচার পায়ে ধরছে, ও চাচা আমার লাত্তি দিয়ে ফালাই দিছে যে এইটারে দড়িদা বান, আর ওরে ওর দুই হাত এভাবে ধরে রাখছে যাতে আমাকে না থামাইতে পারে, এরকম করে দুই হাত ধরে রাখছে। পরবর্তীতে ওর চাচা আইসা, এক চাচা আইসা আমাকে লাত্থি মারছে বুকের মধ্যে, লাত্থি মারার পর ওর দুই হাত বান, ওর দুই হাত বাইন্দা এখানে ফালাই রাখ, এবং ভীষণ ভয় পাইছি সেই মুহূর্তে। তখন আমি ওদেরকে বলতেছি চাচার পায়ে ধরে বলতেছি, চাচা আমি আমার গার্জিয়ানদের যাবো, সমস্যা না আমি যাইতেছি আমার গার্জিয়ানের জন্য, তখন এই কথা বলছি বাদে। তখন বলতেছি এখন তুই এই মুহূর্তে তোর গার্জিয়ানের কাছে যা, সাথে সাথে আমার রিক্সা দেখে আমার রিক্সা উঠাই দেয়। তখন আমি যখন রিক্সায় উঠি তখন রিক্সায় আমি বলেছি হয়তো বা আর জীবনে ওর সাথে আমার কোনোদিন দেখা হবে না, কারণ আমি ঢাকায় যেতেছি, ঢাকার থেকে আমার গার্জেন আসবে। আমার গার্জেনদের ফোন দিছি, বলছি যে আমার পাসপোর্ট মালামাল সব রেখা দিছে এবং আমাকে আপনাদের আনতে যেতে বলছে। তুই তাড়াতাড়ি চলে আস, তোর পাসপোর্ট 10টা বানাই দিব, কোন সমস্যা নেই, তুই শুধু ঢাকা ফিরে, কোন সমস্যা নেই। এই কথা যখন বলছে তখন আমার মনে গায়ে গেছে যে না, ওরা আসবে না এখানে। সো ও আমাকে সারা জীবনের জন্য খারাপ ভাবে। তখন আমি সাথে সাথে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যাই কক্সবাজার, ওখানে গিয়ে আমি একটা সিভিল সার্জনের সাথে কথা বলি যে ভাইয়া এরকম এরকম ব্যাপার। তখন উনি বলে যে ভাই আমি তোমার কিছু করতে পারতেছি না, কারণ আমাদের সেনাবাহিনীর কিছু করা থাকে না এখানে, তুমি পুলিশের সাহায্য। আমি বলছি থানায় গেলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তখন উনি বলেছে কক্সবাজার F7 এ যাও, ওনারা ব্যাটেলিয়ান র্যাব, সরাসরি অ্যাকশন। তখন আমার বলে আগে বেটার তুমি কোর্টে যাও, কোর্টে গিয়ে একটা দরখাস্ত লিখো, মুহুরিদের দরখাস্ত লিখে পিটিশন তৈরি করে তারপর তুমি ওখানে যাও। তা আমি গিয়ে দরখাস্ত লিখলাম, মুহুরিদ দিয়ে 200 টাকার দরখাস্ত লিখে আমি কক্সবাজার F7 এ যাই ওই রাত্রি। গিয়ে বিস্তারিত বলার পরে ওরা ওখান থেকে জিডি করে, জিডি করার পরে পরে ওরা সাথে সাথে ব্যাটেলিয়ান র্যাব নিয়ে 14 জন র্যাব সদস্য নিয়ে গাড়ি নিয়ে মেয়ের পরিবার যেখানে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলে অ্যাটাক করে, হোটেলে এসে ওদের বিশ্রয় পাওয়া যায়নি। পরবর্তীতে অফিসার আমার আইডিয়া দিল যে তুমি তাড়াতাড়ি এখন ফোন দিয়ে ওর চাচারে মারে বলো যে তুমি কক্সবাজার সায়েন্স কেন্দ্রের মোড় দাঁড়ায় আসো, তোমার কাছে টাকা পয়সা কি শুনে তুমি ঢাকার বাস মিস করছো, এখন তুমি কোথায় যাইবা? তখন মেয়ের চাচার আর মারে ফোন দেওয়া বলছি, তখন মেয়ের চাচার মা বলছে যে আমরা আধা ঘন্টার মধ্যে আসতেছি তুমি দাঁড়াও। তো আমরা ওখানে দাঁড়িয়েছি আর র্যাব সিভিল বেশি দাঁড়ানো ছিল, ওর আসছে, আসার পর দু চাচার এবং মা আসছে, আসার পর র্যাব চাচার দিকটা কেরাও করছে, ধরার পর র্যাবে বলছে যে ওর বউ এবং ওর কাবিন নামা কোথায়
তাড়াতাড়ি
দে, তুই কি হরানি করছস, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। পরে বলতে বলতে র্যাবের কাছে বলছে ঠিক আছে ওর বউ আছে আমাদের কাছে আছে, ওর কাবিন নামা সবকিছু পাসপোর্ট সবকিছু আমাদের কাছে আছে, তাই ওর কাছে নিয়ে যা সেনজি দিয়ে করে। তারপর সব ওর মামা আম্মা এবং আরেক চাষা এখান থেকে পালাই গেছে, র্যাব ধরছে এক চাষার ধরছে আরেক চাষা দূর দিয়ে পালাই গেছে, ওরা ধরতে পারে না অন্ধকার। তো ওই চাষায় ফোন দিয়ে ওদেরকে বলে দিচ্ছে, ওরা মেয়ে নিয়ে থানায় সিলেন্ডার করছে থানার থেকে। তখন আমরা গিয়েছি আরেক চাচার বাসায়, চাচার বাসায় গিয়ে দেখি যে রুম তালা মারা। তখন আমি শুধু চিৎকার করতেছি যে রুমে তালা মারা, এত বড় তালা মারা, তখন তালা ভাঙতে পারে না। র্যাব তখন ওসি ফোন করছে, আপনারা থানায় চলে আসেন, মেয়ে আমাদের এখানে থানায় আছে। র্যাবের অফিসার যে বলতেছে যে দেখছ ওরা কত বড় চালাক, এখন থানায় নিয়ে গেছে, এখন গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমায় বলতেছে, আমার বলতেছে তুমি থানায় যাও না, আমরা থানায় ফার্স্টে যাব, তুমি গাড়িতে বসে থাকো। ওনারা সবাই থানার উপরে যাওয়ার পরে পরবর্তীতে আমার ডাকানো হয়েছে। তখন আমি ডাকানোর পরে দুজন র্যাব আমাকে ওই মুহূর্তে বলছিল বিষয়টা ভালো লাগতেছে না, তুমি পালায় যাও, আমরা বললাম যে তুমি পালায় গেছো গা, পরে এসো পাসপোর্ট সাসপোর্ট সব পাইবা, তোমার গার্জিয়ান নিয়ে এসো, বিষয়টা ভালো লাগতেছে না। কিন্তু আমি যাই নাই সেই মুহূর্তে, কারণ আমি যদি পালায় যাই গাছ ওই ভাববে আমার প্রতারক, আমি বেইমান। পরবর্তীতে ওসি আমায় ডাকছে, আমি ওসি গেছি সামনে গেছি, তা যাওয়ার পরে মেয়ের মারে ডাকছে এবং আমারে ডাকছে। মেয়ের মা বলছে যে ওসি বলতেছে যে ছেলের পরিবারের লোক রাজি আছে, ছেলের পরিবার সাথে এইমাত্র আমরা কথা বলছি, তা আপনারা রাজি হয়ে যান, ছেলের পরিবার আসতেছে কক্সবাজার আগামীকাল, তা সুতরাং এর মধ্যে দাঁড়িয়ে করে লাভ নেই, আপনারা পারিবারিক মিল হয়ে যান। তো এই কথা বলার পরে মেয়ের মা বলতেছে যে না ওর কাছে মেয়ে দিব না, আপনি বললে তো হবে না, আপনার মেয়ের বলতে হবে। তখন মেয়েকে আনন্দ জানাচ্ছে, ও আমার সামনে তখন দাঁড়া করাইছে, আমি তো ভাবছি যে ও আমার কথাই বলবে, ও আমার সামনে দাঁড়ায় বলছে আমার ডিভোর্স দিবে, ভাই আমার চোখের সামনে দাঁড়ায় বলছে আমার ডিভোর্স দিবে। যখন আমার বলছে আমার ডিভোর্স দিবে, তখন আমি ওসির সামনে বলছে যে ও আমাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে বিয়ে করলো কেন স্যার, আর এত কিছু করার কারণ কি? আর মাথা হাত দিয়ে এমনি দেখা যাচ্ছে মাথা মাথা আমি ফাটাইছি, কে ফাটাইছে? মাথা উ ফাটাইছে, হাত দিয়ে বলতেছে মাথা উ ফাটাইছে। তখন আমি অসির বললাম যে স্যার আপনার কি বিশ্বাস হয় স্যার আমি ওর মাথা ফাটাইতে পারি? তখন ওসি ওর মাথার দিকে বলল যে না, এই মাথা আজকের ফাটা না, এই মাথা এক সপ্তাহ আগের ফাটানো হবে, ঘাস উগায় গেছে। ও আমার দিকে তাকাইতেছিল না, ওর মা আইসা ওর চোখের আড়াল করে রাখছে যাতে আমার দিকে আমার চোখে চোখ না পড়ে। পরবর্তীতে যখন ওসি বলে যে ডিসিশন ফাইনাল, ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তুমি 1,00,000 টাকা দিয়ে দিবে কাবিনের, তো তোমার পাসপোর্ট মালা মারলে তুমি চলে যাবে, আমরা কাজে ডেকে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তখন আমি ওই রাগের মাথায় বলছি সে সময় ঠিক আছে, ও যদি আমার ডিভোর্স দিয়ে দেয় আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমি সেই সময় রাগের মাথায় বলছি যার জন্য করলাম চুরি সেই বলতেছে চোর, তো ও আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তো এই কথা বলার পর ঠিক আছে তোমার টাকা দাও, আমি বলছি এই মুহূর্তে আমার কাছে 1,00,000 টাকা ক্যাশ নেই, আমার গার্জেন আসার সময় দেওয়া হোক। আমার গার্জেনের সাথে কথা বলা দিছি, কথা বলা দেওয়ার পর আমার গার্জেন বলছে আগামীকাল আমরা আসতেছি। তো সে বলল তোমার একদিন সময় দেওয়া হলো। তো একদিন আমরা থানায় রইলাম, এখানে থানায় থাকার পরে একদিন তো সারা রাত্র তো আর ঘুম নেই, আমি সারা রাত্র নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ করে থাকি তুমি ক্ষমা করো, অন্তত আমি বিয়ে করছি তুমি ওর সাথে আমার মিলটা করাই দিও, জীবনের অন্য কোনো কিছু তুমি কেন, আমার একটা হাত পাও চক্ষু যা খুশি একটা কেটে নিও, কিন্তু ওর সাথে আমার মিলটা করে, ওর সাথে আমি বাঁচবো না কোথা। আমি ফজরের নামাজ পড়ে সব বলছি এবং এই সারের নামাজ পড়ে বলছি, সারা রাত্র আমি ঘুমাই নাই, থানার মধ্যে আমি সারা রাত্র জেগেছিলাম, আমি মোবাইলে কথা বলছি। সেই সময় নাইট ডিউটি এক অফিসার ছিল, আইসা আমার মোবাইলটা থাবাদা নিয়ে যেতে এসেছিল, আমার একটা থাপ্পড় মারছিল অফিসার আইসা, এরকম মোটা এরকম লম্বা উঁচু ধরা।
কার সাথে কথা বলতেছিলাম?
আমি কথা বলতে চেয়েছিলাম আমার পরিবারের লোকের সাথে। থাপ্পড় মারার পর আমি ওকে 200 টাকা দিছি, 200 টাকা দেওয়ার পরে ও চলে গেছে। তারপরের দিন সকালবেলা আমাকে ওসি ডাকছে, ওসি ডাকার পরে বলছে তোমার গার্জেন, আমি আমার গার্জেন আসতেছে। তো আমার গার্জেন সন্ধ্যা বিকেল 5টার দিকে, সেই সময় ওরা ওইখানকার যাই হোক গণ্য যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে আর নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওরা আমাকে 54 মামলা তৈরি করছে, এখন আমার কোর্টে চালান করে দিবে 54 মামলা দিয়ে। আমার গার্জেন অলরেডি চিটাগাং পৌঁছে গেছে, তখন আমি অফিসে বলতেছি স্যার আমার গার্জেন পৌঁছে গেছে, এই মুহূর্তে আমাকে এসব করার মানে কি? ওসি আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এবং আমাকে 54 মামলা দিয়ে আমাকে চালানোর অবস্থা করে, এবং সেই মুহূর্তে ও ওখানে ধরাছিল স্টেটমেন্ট নেওয়া হয়,
স্টেটমেন্ট,
হ্যাঁ স্টেটমেন্ট যখন নেওয়া হয় তখন ওই লিখিত স্টেটমেন্ট দেয়, সেই অনুসারে কেস তৈরি করা হয়। ও যখন নাকি সামনে ওর সামনে ওখানে বসে রয়েছে, আমি এখানে দাঁড়ানো, আমার হাতে হ্যান্ডকাপ পরায়, আমার হাতে হ্যান্ডকাপ পরায় যখন ও আমার সামনে দেখতেছে, আমি শুধু ওর দিকে তাকাইয়া শুধু তাকাই শুধু আমার চোখের পানি অটোমেটিকলি পড়তেছে, চোখের পানি আমি চাইতেছি না চোখের পানি আমার সামনে ফাইলে কিন্তু অটোমেটিকলি পড়তেছে। তারপর আমি ও স্যার আমার একটু হ্যান্ডকাপটা খোলেন স্যার আমি একটু টয়লেটে যাবো, এ কথা টয়লেটের কথা বলতে গিয়ে বেসিং এর মধ্যে ইচ্ছা মতন চিৎকার পারছি, ইচ্ছা মতন চিৎকার পাইরা পানি দিয়ে মুখ ঠুক দুই আইসা যাতে ওরা না বুঝতে পারে। তারপরে আমি আইসি আইসা হ্যান্ডকাপ পরেছে, হ্যান্ডকাপ পরানোর পর আমি বলছি যে স্যার হ্যান্ডকাপটা টাইট হয়েছে, এই কথাটা বলছি বাদে ও পুলিশ আমার একটা থাপ্পড় মারছে। আমার থাপ্পড়টা বড় কথা না, যখন অরুড়ে থাপ্পড়টা মারছে ও সরাসরি ফেস টু ফেস ভাই আমার দিকে তাকাইছিল, একদম ফেস টু ফেস তাকাইছিল। আমি ভাবছিলাম ওই থাপ্পড়টা দিচ্ছে এই মুহূর্তে হয়তো ওই কিছু বলবে, কিন্তু সেই মুহূর্তে ওই কিছু বলে নাই, ওই শুধু তাকাইয়া চাইয়েছিল এবং আমাকে থাপ্পড় যখন দিচ্ছে আমার তো থাপ্পড় লাগে না, আমার মানে মানে কলিজার মধ্যে একটা বললম দা পার দিছে, ও এরকম করে আমার দিকে তাকাইছিল এবং আমার চোখে যাতে চোখ না পড়ে ওর চাষারে বলতেছে যে ওর সামনে এসে দাঁড়াইতে। ওর চাষা কি করলো, ওর সামনে এসে দাঁড়াইলো, আমার কুকুরের মতো টাইনা নিছে রশি দিয়ে, রশি দিয়ে বাইন্দা হ্যান্ডকাপ পরে কুকুরের মতো টাইনা নিছে। আমি বারবার পিছন দিকে চিৎকার করে আর মারে এবং চাষার হাতে ধরে অনুরোধ করতেছিলাম যে দেখেন মানুষের জীবনে ভুল, হ্যাঁ আমি ছোট মানুষ ভুল করছি আমারে ক্ষমা করেন, আমি রেপ ডেকে ভুল করছি আমারে ক্ষমা করেন, দেখেন আমার জীবনটা নষ্ট করেন না, আমার ভবিষ্যৎটা নষ্ট করেন না, আমার ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ওর মা এবং চাষার চিৎকার করে বলছে এবং পুলিশে আমাকে কুত্তার মতো টাইনা নিছে এবং ওরে বারবার বলছে যে সুইটি তুমি এরকমটা করো না, এরকমটা করা ঠিক হবে না, আমার সাথে তুমি এরকম বেইমানি করতেছ এই বেইমানি করা ঠিক হবে না, কারণ কোন মানুষের সাথে এরকম বেইমানি করা ঠিক না, পৃথিবীর কোন মানুষের সাথে এরকম বেইমানি করা ঠিক না। সেই মুহূর্তে আমার আমাকে টেনে হেসড়ে নিয়ে যেতে ছিল এবং ও ওর বাসায় চলে যেতে ছিল সুন্দরভাবে ওর চাষার সাথে, ও আমার দিকে একটা বার অন্তত ফিরা তাকায় না একটা বারের জন্য, যতক্ষণ পর্যন্ত ওই সিএনজি করে বাসায় গেছে, যতক্ষণ পর্যন্ত ওর সিএনজি আমাকে রাস্তাতে টেনে নিয়েছে, কারণ কক্সবাজার থানার থেকে সাবজেল একদম সামনে হাইটানে আসামি আমাকে হাইটা নিতে ছিল, যতক্ষণ পর্যন্ত ওর সিএনজি দেখা গেছে ভাই আমি ততক্ষণ পর্যন্ত ওর সিএনজির দিকে তাকাইছিলাম, সাবজেলে নেওয়ার পরে আমাকে ওখানে সাবজেলের ভিতরে ঢুকায়। পরবর্তীতে আমি ওখান থেকে এক অফিসারে বললাম, একটু মোবাইলে কথা বলার সুযোগ করে আমার গার্জিয়ানরা ফোন দেওয়া বলেছে আমাকে একটু চালান করে দিছে, আমাকে এখন জেলে নিয়ে যাবে। তখন এই কথা বলার পর আমার পরিবারের লোক এর সাথে যোগাযোগ বন্ধ, আমার মোবাইল টোবাইল সব জমা রাখছে থানায়, ইত্যাদি মানি ব্যাগ সবকিছু জমা রাখছে থানায়, পাসপোর্ট টাসপোর্ট সব থানায়। তো পরবর্তীতে আমাকে ওখান থেকে জেলে ট্রান্সফার করে দিল। তো আমি যেখানে গেছি ওখানে গিয়ে দেখতে ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে প্রায় 250 আসামি হবে। যখন জেলে ঢুকেছে আমার পাশের মধ্যে এইভাবে একটা লাত্তি দিয়ে ঢুকাইছে ভিতরে, ঢুকানোর পরে ওখানে দম বন্ধ, পায়খানার গন্ধ, দুর্গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। আপনার স্টুডিওটা এত দুঃখ একটা রুম হয়, এই রুমটার মধ্যে 250 মানুষ, মানুষের গন্ধ, ঘামের গন্ধ, দুর্গন্ধ, মানে আমি আমি আল্লাহ কোথায় আয় না আমার রাখলা তুমি, দুনিয়ার জাহান্নাম আমার কোথায় না, আমি শুধু আল্লাহরে ডাকতেছিলাম সেই মুহূর্তে। তখন জেলা জিজ্ঞাসাবাদ করে কার কে কেস, তখন আমাকে জেলা জিজ্ঞাসা করেছিল ডেপুটি জেলা, উনি জিজ্ঞেস করেছিল যে তোমার কেস কি, তখন আমি বলছি যে এরকম আমার কেসের কথা আমি বলছি যে এই বিষয়। তো উনি এই কথা শোনার পরে উনি সাথে সাথে সুবেদারের ডাইকা বলছে যে সুবেদার এই ছেলেটার দিকে একটু নজর রেখেন, এই ছেলেটার কেসটা একদম ভুয়া। তখন আমার বলে দিল যে কোনো সমস্যা হলে এর কাছে তুমি বলবা। তারপরে আমাকে ওইখান থেকে জেলে ঢুকালো। যখন ঢুকছি রাত্রবেলা গেছি, রাত্রবেলা যাওয়ার পরে চিরা আর গুড় দিছে ভাইয়া, প্রচন্ড ক্ষুধা সেই মুহূর্তে আমার, কারণ আমি গত রাত থেকে খাওয়া দাওয়া কোনো কিছু করিনি, মুখে চাবাই তো মন করতেছে না। কিন্তু তারপর আমি চিরা গুড় কুকুরের মতো, মানে কুকুর যেরকম মানুষ খাওয়া দিলে খাও খাও করে খায় না, ঠিক সেইভাবে আমি চিরা আর গুড় চাবাই খাইছি, কারণ ক্ষুধা আমার নিজের ক্ষুধা আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই। তারপরে ওখানে এই সারের নামাজ পড়ে সবাই জেলখানার নিয়ম কানুন ভাই অন্যরকম, সেই নিয়ম কানুন মাধ্যমে নিয়ম কানুন শিখাই দিল এইভাবে চলতে হবে। তারপর আমি দীর্ঘ 6 মাস জেলে ছিলাম, আমি তাহাজুদের নামাজ পড়তে পড়তে আমার এই কপালে কহর ফালাই দিছিলাম, আমার আঁটুর মধ্যে দাগ ফালাই দিছিলাম, আমার জেলখানায় সবাই বলতো প্রেমিক পুরুষ, যে আমার এই কথা শুনতো সবাই চোখের পানি ফেলাইতো যে ভাই তোমার এরকম।
কতদিন ছিলেন জেলে আপনি?
আমি দীর্ঘ 6 মাস জেল ছিলাম।
এর মধ্যে আপনার পরিবার আপনার সঙ্গে দেখা করেনি?
হ্যাঁ, আমার পরিবার লোক দেখা করছি, আমার পরিবার লোক সবাই আমার সাথে দেখা করছে। তো আমার বলেছে যে 15 দিন তোর যে মামলা দিচ্ছে 54 মামলা, এই মামলার 15 দিন তোর জামিন হয়ে যাবে। বল তার 2 দিন পরে আরেকটা মামলা দিচ্ছে 7-9 এক দ্বারা নারী নির্যাতন অপহরণ ধর্ষণের সহায়তা করিয়া, এই মামলাটা দিচ্ছে তারপর দিন। এবং কক্সবাজার মডেল থানার মামলাটা উকিয়া থানায় ট্রান্সফার করে নিয়ে গেছে, ওদের থানায় নিয়ে গেছে। তারপরে আমাকে 7-9 এক ধারা দিছে। এই ধারা দেওয়ার পরে আমার পরিবারের লোক অনেক চেষ্টা করছে হাইকোর্টে নিয়েছে, কিন্তু মামলার জামিন হয় নাই। পরবর্তীতে ওদের সাথে আপোষ করছে, ওদেরকে 4-5 লক্ষ টাকা দিয়ে, প্রায় 5 লক্ষ টাকা দিচ্ছে টাকা দিয়ে আমাকে জামিনে বাহির করা আপসে 6 মাস পরে। এবং এই 6 মাসের মধ্যে জেলখানায় আমি ওকে চিঠি দিছি, এবং যখন নাকি আমি কোঠে আসছি, কোঠে আইসা দিয়ে আমি মোবাইলে পর্যন্ত কথা বলছি ওর মার সাথে, ওর চাচার সাথে, ওর ভাইয়ের সাথে।
ওর সাথে কথা বলেননি?
ওর সাথে কোনো কথা বলতে দেনে, কথা বলার কোনো সুযোগ দেনে।
ওই সময় পর থেকে এখন পর্যন্ত কি আপনার ওর সাথে কোনো কথা হয়েছে?
হ্যাঁ হয়েছে, পরে হয়েছে, আমি যখন বাইর হয়েছি।
কি জিজ্ঞেস করেছিলেন ওকে, ও কি বলেছিল?
আমি যখন বাইর হয়েছি ওর ফ্রেন্ডের সাথে, আমার নামের নাম এক রুবেলস নামে একটা ছেলে ছিল, ওর ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ফার্স্টে, পরবর্তীতে ওর ফ্রেন্ড আমার সাথে ওর কথা বলার সুযোগ করে দেয়। তখন ওর মাধ্যমে ওর কাছ থেকে জানতে পারলাম তুমি ওই সময় এসব কি কারণে বলছিল। তখন আমার এই কথাগুলোই বলছিল যে আমার পরিবার লোক বলছে তুমি না কারো 2-3 বিয়ে করছো, তুমি বকাটে ছেলে, তুমি ছেলে ভালো না, এর আগে 2-3 বিয়ে করছো, তুমি প্রতিবার সফরে আসো, সফরে এসে এরকম খারাপ কাজ করো, এগুলা বলছে যে আমার পরিবার লোক এগুলো আমায় বুঝাইছে। আর সেই সময় আমি প্রচন্ড ভয় পাইছিলাম, কারণ তুমি আমার চাষা আমার মারে রেপ দিয়ে মাইর খাওয়াইছো, বিভিন্ন ধরনের কথা, এই ধরনের কথা। আর আমি সেই সময় এগুলা ভুল যায়, আমি বলছি তুমি বিয়ে করছো আর তোমার বউ বাচ্চা আছে। তখন আমি বললাম যে আমার বয়স 24 বছর, আমি 24 বছর মধ্যে 3টা বিয়ে কি করে করি, আর 3টা বিয়ে যদি করি আমার বাচ্চা কাচ্চা কি করে হয়, এই 24 বছর বয়সে তুমি এগুলো কি করে বিশ্বাস গেলাম। তখন ওই কান্না করতেছিল, তখন ও আমাকে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আশেপাশে সে পুনরায় আবার আমার কাছে কান্না করতেছে, তুমি আমার এসে আবার নিয়ে যাও। তো পরবর্তীতে আমি বলছি যে আর সম্ভব হবে না, তুমি যদি একমাত্র পারো কোর্টে দাঁড়ায় যদি জজের সামনে বলতে পারো যে মহামান্য আদালত আমি আমার পারিবারিক চাপে এই সমস্ত কথা বলতে বাধ্য হয়েছি এবং আমি আমার স্বামীর জের কাটাইছি 6 মাস দীর্ঘদিন, সেটা আমার পরিবারের চাপে পড়া, এখন আমি আমার স্বামীর চাই, তাহলে আমাদের দুজনের মিল হবে, এছাড়া আর কোনো সময় মিল হবে না। তো সামনের কোর্টে তুমি যদি দাঁড়া করা তুমি এই কথা বলবা। তখন ওর সাথে আমার যুক্তি হলো, ও বলো যে ঠিক আছে আমি এই কথা বলবো হালুম। আমার বলতেছে আমার একটা SMS পাঠিয়েছিল যে হালুম তোমার যদি কোনো পেপারে সাইন করতে বলে তুমি জীবনও কোনো পেপারে সাইন করবে না। আমি আজও পর্যন্ত কোনো কিবরিয়া ভাই, আমি আজও পর্যন্ত কোনো পেপারে আমার ভাইয়ের আইন আছে আমি পেপার টান্দা ছিঁড়া ফেলাইছি, আজও পর্যন্ত আমি কোনো পেপারে সাইন করিনি, এবং আমার কেসের কাগজটা পর্যন্ত আমি সাইন করিনি ভয়ে। এবং ও বলছিল যে SMS যে আমি কোনোদিন কোনো পেপারে সাইন করবো না। তো পরবর্তীতে ওর কোর্টে দাঁড়ানো করানোর কথা ছিল, আমি বলছি তোমার কোর্টে দাঁড়া করাবো না এক্সকোর্টে। এদিক দিয়ে আমার সিঙ্গাপুরের আইপি লাগাই দিছে, সাথে সাথে এখান থেকে আমার আইপি বাইরে গেছে, আইপি বাইরে যাওয়ার পরে কোম্পানিতে জরুরি লোক লাগবে, তখন আমার চলে যেতে হবে। তো আমি কোর্ট ডেট দিয়েছি এক তারিখে, এদিক দিয়ে আমার চার তারিখে ফ্লাইট। তো আমি এক তারিখে কোর্ট ডেট দিয়ে গেছি, যাওয়ার পর ওদিনকার কোর্ট জাস্ট পারমিশন দেয় নাই, ভিকটিম দাঁড়া করানোর পারমিশন দেয় না, মানে ওরা দাঁড়া করতে দেয়নি। তো পরবর্তীতে আর না বললে আমি চলে গেছি, ওর নাম্বারে ফোন দিছি, ও আর এক ভাবির নাম্বারে পলাই এসে কথা বলতো টয়লেটের ভিতরে গিয়া। তো সেই নাম্বারে কল দিছি, কৌ তো এখন ওকে তো পাওয়া যাবে না। এই দিক দিয়ে আমার বাড়ির লোক টের পেয়ে গেছে এবং ওরাও টের পেয়ে গেছে। এই দিক দিয়ে আমার বাড়ির লোকের কাছে আমার মা ফোন দেওয়া হয়েছে, আপনার ভাই এখন তুই ওর সাথে যোগাযোগ করে। তার পরবর্তীতে আমার ভাই আমার ইচ্ছা মতন মার দূর করছে, যে তোর এখন তুই লজ্জা সরম হয় না, তুই এখন তুই এই মেয়ের সাথে কথা বলেছ। আমার মার দূর করে মানে মারছে অনেক, মারা বলেছে আর কোনোদিন এই মেয়ের সাথে কথা কবে না, ছয় মাস জেল খাটাইছে এই মেয়ে, তুই এই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলবি না। সিঙ্গাপুর যখন চলে আসি তিন দিন পরে চার দিন পরে ওর সাথে যোগাযোগ করি, দেখো আমি তো এরকম এরকম সিঙ্গাপুর চলে এসেছি। তখন আমার অবিশ্বাস করে, তখন বলে যে তুমি তো সিঙ্গাপুর গেছো, এখন তো স্বপ্নের জগতে চলে গেছো, এ কথা বলে। আমি বলি দেখো আমি তোমার এখন তুই ভালো, আমি এখানে আসছি শুধু টাকার জন্য, অন্য কিছুর জন্য না, তোমার আমার ভালোর জন্য। তুমি যদি রাজি থাকো তোমার বাবা মা কেউ ফিরে পারব না, আমাদের এখন পর্যন্ত ডিভোর্স হয় নাই, কিছু হয় নাই, সুতরাং তুমি আমাকে একটু সময় দাও। ও আমাকে সেই ওর মার কথা শুনে গালিগোলাস করছে, গালিগোলাস করে বলছে তুই আর মোবাইলে কোনোদিন ফোন দিবি না। আর বান্ধবীর মার সাথে আমি কথা বলছি, দেখে আমার বলছে তুই আমার বান্ধবীর মার কাছে কি বলছস, আর কোনোদিন এই মোবাইলে ফোন দিবি না। আমি শুধু চোখের পানি ধরেছি সেই মুহূর্তে, রাত বারোটা বাজে ছাদের উপরে, যখন মানুষ ঘুমায় যেত আমি রাতের উপর গিয়া জায়নামাজ বিষয় আল্লাহর কাছে কান্দা বলতাম, আল্লাহ আমার জীবন আমি কি পাপ করছিলাম যার কারণে তুমি আমার এমন শাস্তি দিচ্ছ। বিশ্বাস করেন ভাই, আমি আজ পর্যন্ত একটা মিনিটের জন্য যদি আমি হাসি আমি দুই মিনিটের জন্য কান্না করি, আমি যদি একটু মনের মধ্যে সুখ আসে মুহূর্তের মধ্যে আমার সুখটা মুখটা মলিন হয়ে যায়।
আপনি আমাকে কিছু কোশ্চেনের উত্তর দেন, আপনার স্ত্রীর সাথে বিয়ে হওয়ার পরে আপনি কত দিন যাবত বিদেশে গিয়ে থেকেছেন?
দুবছর।
এই দুবছরের মধ্যে আপনার সঙ্গে আপনার স্ত্রী যোগাযোগ হয়েছে?
যোগাযোগ হয়েছে প্রথম পর্যায়ে, তারপর একদিন আমায় বলছে যে।
কতদিন যাবত যোগাযোগ নেই?
প্রায় এক বছরের সাথে যোগাযোগ নেই।
এই এক বছর কোথায় আছে, কিভাবে আছে আপনি জানেন?
খবর নেওয়ার চেষ্টা করছেন, খবর নিছি, শুনছি যে ভালোই আছে এবং আর বিয়ের সম্বন্ধ আসতেছে, এরকমটা আমি শুনছি ওর দাদির মুখ থেকে। কারণ ওর দাদির সাথে আমি কন্টিনিউ কথা বলতাম যে ওর বিয়ের চলতেছে, হয়তো আর বিয়ে হয়ে যাবে কোন একদিন।
আপনি কেন তাকে বলতে পারেন না?
আমি ওকে বলতে পারি না, কেন বলতে পারি না সে প্রশ্নের জবাব আমি জানি না।
এই প্রশ্নের জবাব আমাদেরও জানা নেই, তবে কিছু কথা বলার আছে। একটা হচ্ছে যে যে মানুষটা আপনাকে ভালোবেসে এত দূর পর্যন্ত করে ফেলল, সেই মানুষটাই যদি কারো দ্বারা ডিমোটিভেট হয়, আমরা যদি আপনাকে বিলিভ করি, তাহলে বলতে হবে ভাবে যে কারো দ্বারা ডিমোটিভেট হয়ে, কারো দ্বারা আপনার সম্পর্কে বাজে কিছু শুনে আপনাকেই এত বড় শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে, সেই মানুষটাকে নিয়ে আপনি বাকি জীবন চিন্তা করবেন? আমি একটা জিনিস বুঝি সবসময়, যে ভালোবাসাকে সব লজিক দিয়ে বিচার করা যায় না। একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন, সে মানুষটা যদি আপনাকে শাস্তি দেবে বা সে মানুষটা যদি আপনাকে শাস্তি দেয়, তাহলে শাস্তিটাই নাকি মানে অমীয় হয়ে যায়, মানে এটা নাকি সুধা হয়ে যায়। তবে এটা পেইন, অনেক বড় একটা পেইন। আমাদের যিনি আজকে এখানে এসে জীবনের গল্প বললেন, একজন প্রবাসী বাঙালি, সিঙ্গাপুরে থাকেন ভদ্রলোক, রুবেল, আপনি সিঙ্গাপুরে ফিরে যাবেন কবে?
চলে যাব কিছুদিন।
একটা বছরও আপনি তাকে ভুলতে পারেননি। বিয়ে হয়েছিল কত সালে?
2012 সেপ্টেম্বরে।
2012 সেপ্টেম্বরে, আর আজকে হচ্ছে 2014 অক্টোবর, তার মানে দুবছর হয়ে গেল। ওকে প্রিয় শ্রোতা, কি বলার আছে বলুন। হয়তোবা আপনারা আপনাদের জায়গাটা থেকে মেয়েটাকে গালমন্দ করছেন, ওর ওয়াইফকে, ও কিন্তু অসম্ভব ভালোবাসে এখন পর্যন্ত, ওর ভাষায় সেটা হচ্ছে টুকটুকি এবং সুইটি, অনেক অনেক বেশি ভালোবাসে। সুতরাং আমরা ওই জায়গাটা থেকে আমরা কাউকে গালি দিব না, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে ওর একটা বড় ভুলের জায়গা, এই ভুলের জায়গাটাতে যদি আমরা বলি যে হ্যাঁ বিয়ে করার জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মানে মস্ত বড় রকম একটা ভুলের জায়গা। এটা অবশ্যই নিজ সিদ্ধান্ত নিয়ে এভাবে করাটা কোনোভাবেই উচিত ছিল না। এবং বিশ্বাসের জায়গা বলেন, আত্মবিশ্বাসের জায়গা বলেন, কমফোর্টের জায়গা বলেন, যে জায়গাটাই হোক না কেন, সেটা হচ্ছে দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস। দুনিয়া উল্টে গেলেও দুজন দুজনের হাত ছাড়ব না, এবং শেষ পর্যন্ত দুনিয়া উল্টে যায়নি, কিন্তু দুজন দুজনের জায়গাটা থেকে অনেক বেশি উল্টে গেছে। এটাই হচ্ছে আমাদের আজকের হ্যালো ইট 920-র সবচেয়ে বড় লেসনের জায়গা। আমরা যখন একজন মানুষকে ভালোবাসি, তার জন্য জগৎ সংসার সবকিছু ছেড়ে দিয়ে তার হাতটা ধরি, কিন্তু সেই জগৎ সংসার যখন আমাদের মুখোমুখি হয়ে যায়, তখন সেই হাতটা কোনো না কোনোভাবে আমাদের হাতটা ফসকে যায়। এবং এই ফসকে যাওয়ার ঘটনা যে দুনিয়াতে হরহামেশাই ঘটছে আমাদের সমাজে, সেটার একটা বাস্তব উদাহরণ আমরা আজকে দেখলাম। গানে গানে একটা কথা আছে যে পিরিতি কাঁঠালের আটা লাগলে জোড়া খসে না,
এই কাঁঠালের আঠার মতো প্রেম আজকের এই সময়ে বা আজকের এই জগতে খুঁজে পাওয়া খুব দুষ্কর, এবং তারপরও সুপারগ্লু যেখানে কাজ করে না সেখানে কাঁঠালের আটা কতটুকুই বা কাজ করবে। যাই হোক, একটা কথা বলার আছে যে আমরা যেন রুবেলের কাছ থেকে এই লেসনটা নেই যে আমরা যারা এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলি, হ্যাঁ, বিয়ে সাথের ক্ষেত্রে পরিবারকে দূরে রেখে, আইনকে দূরে রেখে, নিয়মকে দূরে রেখে, তারা ওই আইনের মুখোমুখি হলে, সামাজিকতার মুখোমুখি হলে, পরিবারের মুখোমুখি হলে কতটুকু নিজেরা ধকল সামলিয়ে উঠতে পারব, এবং সেই সময়টাতে ওই কথাটা ঠিক থাকবে তো যে হ্যাঁ যাই হোক না কেন, যেটাই হোক না কেন, মরে যাবো তোমার জন্য, তবুও তোমাকে ছাড়ব না। কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইম পুলিশের কাছে গেলে বা আইনের কাছে গেলে শেষ পর্যন্ত পরিবারেরই পক্ষ নেয়, ওই ভালোবাসার মানুষের পক্ষ নেয়, আর কথাটা মনে থাকে না, মাথায় থাকে না। হরহামেশা দুই একটা যে এক্সেপশনাল ঘটনা তা কিন্তু না। এবার আপনি আপনার জায়গা থেকে আপনার জীবনের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে নেবেন, এইরকম রুবেলের মতো যেন আপনার জীবন না হয়, এটাই হচ্ছে আমাদের বলা। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা। হ্যালো 8920 তে একটা গান আমরা শুনবো, তারপর আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর আপনারা যদি রুবেলকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 HELLO 8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি এই গানটির পরপর। ওকে, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং রুবেলের যেসব ফেসবুক মন্তব্য এসছে এবং এস এম এস টেক্সট আমরা পেয়েছি আমরা একটু পড়ি। ফরিদা হোসেন লিখেছে, যদিও ব্যাপারটি কষ্টের, তারপর জামা কাপড় খুলে সবার আড়ালে সাঁতরে স্কুলে যাওয়ার ঘটনা শুনে খুবই হাসি পেয়েছে, আসলে জীবন বড়ই বৈচিত্র্যময়। তাহের আলী লিখেছে, সিঙ্গাপুর আসলে অনেক সুন্দর একটি জায়গা, আমিও ওখানে কাজ করি, পরের বার সিঙ্গাপুরে এলে আপনার সাথে দেখা হবে রুবেল ভাই, অপেক্ষায় রইলাম। নন্দিনী দাস লিখেছে, রং নাম্বারে পরিচয়, বড় আপু হল শাশুড়ি আর আপুর মেয়ে আন্টি, সে হল বউ। এই সম্পর্কের কথা শুনে খুব মজা পেলাম, তবে শেষের গল্প শুনে চোখে জল এসে গেল, জীবন কেন এমন হয়। আবিদ রেজা লিখেছে, একটা মিষ্টি প্রেমের গল্প শুনছিলাম কিন্তু পরবর্তীতে যে তা বিষাদময় হবে তা বুঝে উঠতে পারিনি। কষ্ট পাবেন না রুবেল ভাই, অপেক্ষায় থাকুন, আপনার জীবনে একদিন ঠিকই সুখ ফিরে আসবে। মাহিমা মাহি নামের এক বন্ধু লিখেছে, না দেখে না জেনে আবেগের বশবর্তী হয়ে অনেকেই এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে এমন সম্পর্কের বেলায় সাবধানে ও সতর্ক হয়ে এগোনো উচিত। পথের পথিক লিখেছে, হালুম টুকটুকির ভালোবাসায় যে শেষ পর্যন্ত বিচ্ছেদ হবে তা আশা করিনি। হতাশ হবেন না রুবেল ভাই, ধৈর্য ধরুন, আপনার জন্য শুভকামনা থাকছে। জেগে থাকা তারা লিখেছে, ভালোবাসা এমনই হয় যখন আসে ঝড়ের মতো সবকিছুকে ওলট পালট করে দেয়, কেউ সুখ পায় আর কেউ শুধুই কষ্ট, তারপরও মানুষ অনন্তকাল ধরে ভালোবেসে যায়। দোয়া করি রুবেল ভাইয়ের ভালোবাসা এমনি করেই অন্তরের মধ্যে বেঁচে থাকুক। আফরোজা বেলি লিখেছে, রুবেল সুইটির বিয়ের ঘটনা অনেক ট্রাজেডিতে ভরা, তবে পরিবারের অগোচরে প্রেম এবং বিয়ের গ্রহণযোগ্যতা কম, এমন কাজ করার আগে সবরই ভাবা উচিত। রুবায়েত সিদ্দিকী লিখেছে, সুইটির পরিবার রুবেলের সাথে যে ব্যবহার করেছে তা ঠিক হয়নি, যেখানে ছেলে মেয়ে উভয়ই রাজি ছিল তখন ওদের সুখের কথা চিন্তা করে সম্পর্ক মেনে নেওয়া উচিত ছিল। কাঁদবেন না রুবেল ভাই, আসলে আপনার কথাই ঠিক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কলো কাকুলি লিখেছে, মিথ্যা মামলা এবং রুবেলকে জেলে পাঠিয়ে সম্পর্ক ভেঙে দিয়ে সুইটির পরিবারের কি লাভ হল তা জানি না, এমনিভাবে দুটি জীবনকে নষ্ট করে দেওয়ার মানে কি, আল্লাহ যেন ওদেরকে মিলিয়ে দেয়। অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, রুবেল আপনার কাছে যাব মন্তব্য জানতে, তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আজকে আমাদের এই স্ট্যাটাসটি শেয়ার করে আমাদের পেজে নতুন জয়েন করে এবং একই সাথে কমেন্টস করেছেন যারা, তাদের মধ্যে থেকে আমরা দুজনকে বাছাই করেছি, যার মধ্যে একজন হচ্ছেন শ্রেষ্ঠ মন্তব্য করে জেগে থাকা তারা এবং আরেকজন হচ্ছেন যিনি আজকে জয়েন করেছেন তার মধ্যে একজন তানিয়া ঋতু। এই দুজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অনেক অনেক শুভকামনা থাকছে আপনাদের দুজনের জন্য। ওকে রুবেল, কি বলার আছে আপনার লিসনারদের উদ্দেশ্যে এবং একই সাথে আপনি যদি অন্য কিছু বলতে চান?
আমি লিসনার এবং আমার স্ত্রীর কাছে, আমার ওয়াইফের কাছে আমি কিছু বলতে চাই।
জি প্লিজ।
সে যদি আমার অনুষ্ঠান শুনে থাকে, আমি এখন পর্যন্ত বলতেছি টুকটুকি, আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি যদি টুকটুকি 70 বছরের বুড়ি হয়ে যাও আর আমি যদি হালুম 70 বছরের বুড়িও হয়ে যাই, আমার জন্য তোমার দরজা খোলা, সবসময় খোলা, আমি এখন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা আছি এবং যতদিন পৃথিবীর বুকে বাঁচব তোমার জন্য অপেক্ষা করব। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমি তোমার জন্য অপেক্ষা আছি। তুমি যখন ইচ্ছা প্রবেশ করতে পারবে, আমি তোমাকে এখনো রিকোয়েস্ট করতেছি, যদি তোমার, আমি জানি না তোমার বিয়ে এখন তৈরি হয়েছে কিনা, আমি শিওর না, তবে আমি শুনছি তোমার বিয়ে হয়ে গেছে। যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমার বিয়ে জায়েজ হয় নাই কখনো, কারণ তোমার আমার ডিভোর্সই হয়নি, তুমি বিয়ে করলে কি করে। আমি তোমাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, তুমি আমার ফিরে আসো আমার জীবনে। আমি শুধু এইটুকু বলতে চাই লিসনারদের উদ্দেশ্যে, আমি এতটুকু বলতে চাই যে আমার মতো ভুল আপনারা আর কেউ করবেন না। কখনো কাউকে বিশ্বাস করে এতটা কাছাকাছি যাবেন না যাতে জীবনে বিপজ্জনক বিপর্যয় ডেকে আনে। আজকে তো দেখতেই পাচ্ছেন যে আমার আমার কাহিনী শুনে হয়তো অনেকের কাছে ভালো লাগছে বা অনেকের কাছে খারাপ লাগছে। যাদের কাছে খারাপ লাগছে আমাকে ক্ষমা করে দিবেন, যাদের মনে কষ্ট পাইছেন আমার কাহিনী শুনে আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, শুধু সমগ্র এবিসি লিসেনারদের কাছে আমি অনুরোধ করতেছি, আমার মতো ভুল আর কেউ করবেন না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে সিঙ্গাপুরবাসী রুবেলের জীবনের গল্প, আমরা এতক্ষণ শুনছিলাম ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ও যা বলেছে সেটাই আমাদের বলা, আর আমাদের অনুষ্ঠানে যারা আসতে চান তাদের আকুতিগুলো শুনব, শোনার পর আমরা অনুষ্ঠানটা শেষ করে দেব। এবং একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে ছিলেন। আগামী বুধবার রাত 11:20 আবারও আপনার দরজায় কড়া নাড়ব এবং একজন বন্ধুকে নিয়ে এসে বলব শুনুন তার জীবনের গল্প, হয়তো আপনার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তাঁর জীবনের গল্পটি অনেকখানি পাথেয় হবে। যেমনটা আমরা দেখে থাকি সবসময় হ্যালো 8920 যখন শুরু হয় তখন আমরা একজন বন্ধুর কল আপনাদের শোনাই, তার সঙ্গে কথা বলি যে হ্যালো 8920 শুনে তার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ সে পেয়েছে কিনা, হয়তো আপনিও পাবেন। আপনারা অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।
আমার নাম মোহাম্মদ আল আমিন হোসেন, আমি খুব কষ্টে জীবনযাপন করেছি। আমি এক বিহারি পরিবারে জন্মগ্রহণ করেছি। প্ল্যাটফর্মে এই রিয়েলিটি শোতে একটি রিয়েল গল্প আমি বলতে চাই।
আমি ফারহা। আমার এতটা কষ্ট হচ্ছে এই বাড়িতে, একটি টিভিটার বাসতে কি করছে না, এতটা ছোট বয়সে আমি কি করে এতটা কষ্ট সহ্য করবো? আমি আসতে চাই এখানে আপনাদের কাছে, আমি আমার কথাগুলো শেয়ার করতে চাই।
নাম মোহাম্মদ বেল্লাল হোসেন। আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি এবং তাকে প্যাথোলজি নাইনের লেখাপড়া করাই, যত ইনকাম করি তার পিছনে খরচ করছি। আমার মেয়ে 6 বছর বয়স, মেয়ে কেড়ে গিয়ে সে অন্য এক ছেলের হাত ধরে চলে যায় আমার কাহিনীগুলি বলার জন্য, প্লিজ আমাকে একটু সুযোগ দে।
আমার নাম হাফেজ মোহাম্মদ। আমার মনে অনেক কষ্ট, কষ্টগুলো কাউকে দেখাইতে পারি না। রং নাম্বারে অ্যাটেম্প করে বিয়ে করছিলাম, আমার বউ আমার সাথে এখন প্রতারণা করে, মা বাপকে বুঝাইতে পারতেছি না, বিবিকে বুঝাইতে পারতেছি না, আমাকে দয়া করে একটু সুযোগ দেন।
আমার নাম নীনা, আমিও একটা মেয়ে, আমি খ্রিস্টান এনজিও তে বড় হচ্ছি, বিয়েতে মুসলমান ছেলের সাথে 2 বছর ধরে সংসার করি, তার মধ্যে অনেক অত্যাচার আর আমি রাস্তা। আমি চাই একটা সুযোগ সবার সাথে আমার এই দুঃখ শেয়ার করার জন্য।
Close up presents Hello 8920 Close up, the closer the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। একটা ছেলে কেন বারবার এক একটা মেয়ের সাথে রিলেশন করে? আমার ফ্রেন্ডদের জন্য ঘটে যাওয়া, আমার লাইফে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া, বিবেকের সাথেও আমি আর পারতেছি না, সবসময় আমার আত্মহত্যা প্রবণতা একটু বেশি। আমি চাই যে আমার কথাটা পুরো হ্যালো 8920 যারা শুনে সবাই জানুক।
আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ছোটবেলা থেকে আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, বিয়ে হয়, তখন আমার বাপ মাকে মেনে নেয় না, আমার একটা বাচ্চা হয়, এখন মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে ওর বাপের বাড়ি থেকে, এখন আমি অনেক কষ্টে আছি। আপনারা যদি বলেন তাহলে আমি হ্যালো 8920 আমার এই কষ্টটুকু শেয়ার করতে পারি।
আমি মনির বলছি, বিয়ে করেছি, আমার একটি সন্তান আছে, তারপরও একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে চলি, রিলেশনে জড়িয়ে আমার সবকিছু শেষ, রাতের অন্ধকারে আমি 4 দিনে ঘর থেকে পালালাম, সেখানে মানুষের কাছে চোর বাদপার বেইমান বিদ্যা বদমাস একদম দেহা অবস্থার মধ্যে পড়ে গেলাম। তো এই কথাগুলো আমি এবিসিডির মাধ্যমে সবাইকে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি আমার মায়ের সম্পর্কে কিছু বলতে চাই। আমি আমার মাকে 18 বছর বয়সে হবার পর আমি আমার মাকে খুঁজে বের করি, দয়া করে যদি আমাকে এবিসি রেডিওতে বলার জন্য সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি এবিসি রেডিওকে অনেক অনেক শ্রদ্ধা জানাবো।
আমি নাতাশা। আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম, তারা আমাকে সবসময় অত্যাচার করে মেন্টালি ফিজিক্যালি, আমার গায়ে হাত তোলে, আমার সত্যি বাঁচতে ইচ্ছা করে না, আমাকে কেউ হেল্প করার মতো নেই, শুধু আমি চাই মরার আগে আমার কথাগুলো আমি সবাইকে বলতে চাই, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। আমি একা রই
উঠেও বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানুষেও বসিল পাটে।
This track was downloaded from FusionBD.com.